পিশাচের রাত উপন্যাসটা অখণ্ডভাবে প্রকাশিত হয়েছে আমাদের স্পটিফাই চ্যানেলে। কমেন্ট বক্সের লিঙ্ক রইল, ফলো করতে ভুলো না। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ আমরা নিয়ে হাজির হয়েছি তোমাদের বহু প্রতীক্ষিত অনীশ দেবের ভয়ের উপন্যাস পিশাচের রাত নিয়ে। অনীশ দেব জন্ম 1951 সালের 22শে অক্টোবর, ছিলেন বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার পথিকৃৎ। মৌলিক কাহিনী রচনা ছাড়াও করেছেন অনুবাদ এবং সম্পাদনা। পেশাগতভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু বই হল 23 ঘন্টা 60 মিনিট, লাশ তালাশ, ভূতনাথের ডায়েরি, ভয় পাতাল ইত্যাদি। 2019 সালে কিশোর সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করা হয়। 2021 সালের 28শে এপ্রিল তার দেহাবসান হয়। আজকের উপন্যাস পিশাচের রাত প্রথম প্রকাশিত হয়েছিল শুকতারা পত্রিকার 1408 সালের শারদীয়া সংখ্যায়। আমরা উপন্যাসটা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের পিশাচ সমগ্র বইটা থেকে। বইটা সংগ্রহ করার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারো। আমাদের আজকের উপন্যাস আমরা বিভক্ত করছি দুটো পর্বে। এখন তোমরা শুনবে এর প্রথম পর্ব। অখণ্ড পর্ব শুনতে যেতে হবে আমাদের স্পটিফাই চ্যানেলে, লিঙ্ক রইল ডিসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টসে। গল্প শুরু করবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিও, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও সমস্ত নোটিফিকেশন পেতে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, শ্রী অনীশ দেবের কলমে ভয়ের উপন্যাস পিশাচের রাতের প্রথম পর্ব।
শীত চলে যাচ্ছিল, তাই বসন্ত এসে হাজির হয়েছিল দরজায়। কিন্তু প্রকৃতির কি খেয়াল, শীত আবার ঘুরে দাঁড়াল, সেই সঙ্গে নিয়ে এল বর্ষা। ফলে বসন্ত দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। গতকাল সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ফিকে হয়ে আসা শীত একটু একটু করে বাড়তে শুরু করেছে। কাল রাত্রে শোয়ার সময় আপন মনে গজগজ করতে করতে চিকুর মা আলমারি খুলে আবার লেপ কম্বল বের করে ফেলেছে।
এবারে শীত চলে গিয়ে আবার ফিরে আসার কোনো মানে হয়? ধুর!
চিকুর বাবা চেয়ারে হেলান দিয়ে বসে খবরের কাগজটা খুঁটিয়ে পড়ছিল। চিকুর মায়ের কথায় হেসে ফেলল। সত্যি খুব বিচ্ছিরি ব্যাপার, খুব অসুবিধা হচ্ছে। ওই যে সেদিন আমি অফিসে বেরিয়ে গেলাম, তারপর চশমাটা ভুলে ফেলে গেছি বলে ফিরে এলাম, তাতে চিকুর খুব অসুবিধা হয়েছিল। চিকু ওয়াকম্যানের হেডফোন কানে লাগিয়ে সবে গান শোনার তোড়জোড় করছিল, বাবার কথায় অনুযোগ করে উঠল,
কি হচ্ছে বাবা?
ব্যাপারটা গত সপ্তাহের। চিকুর বাবা সকাল 10টা নাগাদ অফিস রওনা হতেই ও একটা রাবারের বল নিয়ে ঘরের মধ্যে ফুটবল খেলতে শুরু করেছিল, আর মিনিট পাঁচেকের মধ্যেই বাবা আচমকা ফিরে আসায় কি কেলেঙ্কারি! কারণ সামান্য জ্বর মতো হয়েছে বলে সেদিনও স্কুলে যাবে না ঠিক করেছিল। বাবা ওর কথায় সায় দেওয়ায় মা শত জেদ করেও ওকে স্কুলে পাঠাতে পারেনি। এখন মায়ের চেঁচামেচি গ্রাহ্য না করেও ফুটবল প্র্যাকটিস করছিল। সামনে রোববার জামতলার তরুণ সংঘের সঙ্গে ম্যাচ। ম্যাচ তো নয়, একেবারে প্রেস্টিজ ফাইট। তাই বাবা কখনো চিকুকে বকাবকি করে না। চশমা নিতে এসে ওকে খেলতে দেখে হেসে বলেছিল, ফুটবল খেললেই দেখবি জ্বর সেরে গেছে। চিকু তাতে ভীষণ লজ্জা পেয়ে 3 দিন এমন পড়াশোনা করেছিল যেন ওর মাধ্যমিক পরীক্ষা একেবারে কাছে এসে গেছে, অথচ এখনো সবে ক্লাস 9-এ পড়ে। আজ সকালের খবরে চিকু শুনেছে উষ্ণতা এক ধাক্কায় 4 ডিগ্রি কমে গেছে, সুতরাং ওর হাত কাটা সোয়েটার আর মাফলার আলমারির তাক থেকে আবার বেরিয়ে এসেছে। সন্ধ্যে 6টার সময় হরিহরবাবুর কোচিংয়ে চিকু বাংলা পড়তে যায়। হরিহরবাবু চিকুদের জাঙ্গিকুল হাইস্কুলের বাংলা স্যার ছিলেন, বছর 2 হল রিটায়ার করেছেন। বাংলা দারুণ পড়ান, ভীষণ পণ্ডিত মানুষ, তাই ওর কোচিংয়ে খুব ভিড়। চিকু যখন সাইকেল নিয়ে বেরোল তখন বৃষ্টি পড়ছিল না, তবে আকাশের এখানে ওখানে মেঘ বেশ জমে রয়েছে। মা চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভিতে সিনেমা দেখছিল।
ছাতা নিয়ে বেরোবি?
বৃষ্টি তো পড়ছে না।
একটু পরেই পড়বে, ছাতাটা নিয়ে বেরো।
বিরক্তভাবে মায়ের ফোল্ডিং ছাতাটা ব্যাগে ভরে নিল চিকু। তারপর সিঁড়ির নিচ থেকে সাইকেলটা বের করে রাস্তায় চলে এল। হরিহরবাবুর কোচিং সাইকেলে বড় জোর 5-7 মিনিট। ঘন্টি বাজিয়ে জোরে জোরে প্যাডেল করতে শুরু করল চিকু। বৃষ্টি জোরে নামার আগেই ওকে কোচিংয়ে পৌঁছাতে হবে। ছাতা মাথায় দিয়ে সাইকেল চালানো একটা ঝকমারি। সরু পিচের রাস্তা ভাঙাচোরা কয়েক বছর ধরেই। এই দুদিনের বৃষ্টি সেটাকে একেবারে বেহাল করে দিয়েছে। রাস্তায় লোকজন কম। যে কজন চোখে পড়ল সকলেই সোয়েটার, মাফলার কিংবা চাদরে মুড়ে আছে। নাটোর মোড়ের কাছে শ্যামাপদদার তেলে ভাজার দোকান পেরিয়ে গেল চিকু। সেখানে বেশ ভিড়। সাইকেল রিক্সাগুলো হর্ন বাজিয়ে রাস্তা পার হচ্ছে। ডান দিকে ঘুরে শিবতলার হরপার্বতীর মন্দির পেরোতেই চিকু দেখল দেশপ্রিয় সুইটসের পাশে বেঞ্চি পেতে রোহনদারা বসে আছে। এই এলাকা রোহনদের কথায় চলে। কোথাও কোনো গোলমাল হলে রোহনরা সবার আগে সেখানে ছুটে যায়। রাত বিরেতে বিপদ আপদ হলে রোহনরা এক ডাকে হাজির। গত পুজোর আগে সমীর মিত্রদের বাড়িতে ডাকাত পড়েছিল। ওদের কাজের লোক কোন রকমে পালিয়ে এসে রোহনের বাড়িতে খবর দিয়েছিল। রোহন সঙ্গে সঙ্গে দল বল জুটিয়ে মিত্রদের বাড়িতে গিয়ে রুখে দাঁড়িয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুজন ডাকাত ধরা পড়েছিল আর তিনজন পালিয়ে গিয়েছিল। কোষে গণধোলাই দেওয়ার পর আধমরা ডাকাত দুটোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। চিকুকে দেখে রোহন হাত নাড়ল।
ক্রে, কোচিং যাচ্ছিস?
হ্যাঁ, বাংলা।
রোহন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একবার ফেল করার পর আর লেখাপড়া করেনি। ওর বাবার বালি সিমেন্ট ইঁটের দোকান আছে, সেখানে মাঝে মধ্যে বসে। চিকুর সঙ্গে যখনই কথা হয় তখনই লেখাপড়া করতে পারিনি বলে দুঃখ করে। চিকুর পিঠ চাপড়ে দিয়ে বলে,
তুই লেখাপড়ায় ফার্স্ট ক্লাস আছিস, চালিয়ে যা ঠিক মতো।
জলাপুকুরে পার দিয়ে সাইকেল প্যাডেল করে যেতে যেতে চিকুর এসব কথা মনে পড়ছিল। পুকুরের অন্ধকার জলে রাস্তার দু চারটে টিমটিমে বাল্বের ছায়া পড়েছে। ব্যাঙের দল ব্রিগেডের মিটিং শুরু করে দিয়েছে। কোথায় যেন ঘাপটি মেরে লুকিয়েছিল ওরা। বৃষ্টি হতে না হতেই লুকানো আস্তানা ছেড়ে বেরিয়ে এসে শোরগোল হইচই করে দুনিয়া মাথায় তুলেছে। জলাপুকুরের নামটা যে কেন এত অদ্ভুত কেউ জানে না। মাপে প্রকাণ্ড হলে কি হবে, শ্যাওলা আর কচুরিপানায় প্রায় পুরোটাই ঢাকা। পুকুরের দু কোণে ইট পাথর পেতে সবাই ঘাটের মতো করে নিয়েছে। সেখানে বাসন মাজা আর স্নানের কাজ চলে। জায়গাটা বেশ নির্জন আর শীতও যেন বেশি। চিকুর এখন হয়তো ভয় ভয় করত, কিন্তু ব্যাঙের দল ওকে সাহস দিল ও তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে শুরু করে দিল। জলাপুকুর পেরিয়েই বিশাল এক আমবাগান। চিকু শুনেছে এককালে সেখানে শুধুই আম গাছ ছিল, কিন্তু এখন তারই মাঝে কাঁঠাল, শিমুল, তেঁতুল এইসব গাছ গজিয়ে জায়গাটা ঝুপসি হয়ে গেছে। তবে জায়গাটার নাম এখনো সেই আমবাগান। গাছগাছটার মধ্যে দিয়ে পায়ে চলা কাঁচা পথ এখন বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। চিকু খুব সাবধানে সাইকেল চালাতে লাগল। সাইকেলের হেডলাইট ওকে পথ দেখিয়ে নিয়ে চলল। আমবাগান পেরিয়ে রাজবাড়ি। তবে বাড়ির এখন যা অবস্থা তাতে পোড়ো বাড়ি বলতেও কোনো অসুবিধে নেই। ভাঙা চোরা দোতলা বাড়িটা প্রকাণ্ড এক কালো কচ্ছপের মতো মাঠের ওপরে মুখ থুবড়ে পড়ে আছে। এককালের রাজার দুই নাতি না পুতি তার পরিবার নিয়ে একতলার একপাশের দুই ঘরে এখন বাস করে। তাই বাড়ির সেই দিকটার দু চারটে জানলায় রাতে টিমটিম করে আলো চলে। বাড়িটার নানা জায়গা থেকে বট আর অশ্বত্থের চারা গজিয়েছে। তার মধ্যে কয়েকটা তো রীতিমতো গাছের চেহারা নিয়েছে। মেঘ সরে গিয়ে আকাশে একটা ছোট্ট জানলা তৈরি হয়েছে, আর সেই জানলা দিয়ে থালার মতো চাঁদটা উঁকি মারতেই চিকুর মনে পড়ে গেল আজ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের আলোয়ে রাজবাড়ির ভাঙা ছাদটা অস্পষ্টভাবে চোখে পড়ছিল, আর সেই সঙ্গে গোটা তিনেক বট বা অশ্বত্থ গাছকে চেনা যাচ্ছিল। রাজবাড়ির চৌহদ্দি পেরিয়েই বাঁদিকে একটা সরু গলি ঢুকে গেছে। সেই গলিতেই হরিহরবাবুর ছোট্ট দোতলা বাড়ি। একতলাটা থাকার মতো হলেও দোতলাটা এখনো ইট কাঠ বের করা, বোধহয় টাকার অভাবে শেষ করা যায়নি। বাড়ির লাগোয়া জমিতে দুটো সুপুরি আর একটা চাঁপা গাছ। সুপুরি গাছ দুটো দেখলেই চিকুর হরিহরবাবুর পান খাওয়ার নেশার কথা মনে পড়ে। দরজার কাছে একটা বাল্ব জ্বলছিল, সে আলোয় চিকু দেখল গ্রিলের গেটের ওপাশে পাঁচ ছটা সাইকেল দাঁড়িয়ে আছে। তার পাশে নিজের সাইকেলটা রেখে বাড়ির ভেতর ঢুকে পড়ল চিকু। কিন্তু পড়ার ঘরটায় ঢুকেই ও বেশ অবাক হয়ে গেল। কৌশিক, প্রিয়াঙ্কা, তিতুন, সুকান্ত আর প্রদীপ্ত গোল হয়ে বসে তেল মুড়ি খাচ্ছে, সঙ্গে কাঁচা পেঁয়াজের টুকরো আছে আনাচুর। ঘরে স্যার নেই। চিকুরা একসঙ্গে আটজন বাংলা পড়ে, তবে আজ বোধ হয় বৃষ্টি আর শীতের জন্য শ্রাবণী আর উত্তম আসেনি। চিকু ঘরে ঢুকতেই কৌশিক আর তিতুন সরে গিয়ে শতরঞ্চিতে ওকে বসার জায়গা করে দিল। প্রদীপ্ত চাপা গলায় বলল,
আরে আয়, কাকিমা মুড়ি মেখে খেতে দিলেন, আজ স্যারের শরীর খারাপ, পড়াবেন না।
কাকিমা মানে হরিহরবাবুর স্ত্রী, ওদের সবাইকে খুব ভালোবাসেন। গোলগাল, হাসিখুশি চেহারা, প্রায়ই ওদের নানান জিনিস খাওয়ান। শতরঞ্চির মাঝখানটায় খবরের কাগজ পাতা, তার উপরে মুড়ির পাহাড়। চিকু বসেই ঝুঁকে পড়ে হাত বাড়াল মুড়ির দিকে।
আমরা কি তাহলে আবার সামনের বুধবার আসব?
প্রিয়াঙ্কা কপাল থেকে চুল সরিয়ে বলল,
কাকিমা তো তাই বললেন।
এমন সময় হরিহরবাবুর স্ত্রী ঘরে এসে ঢুকলেন। চিকুকে দেখেই আপনজনের মতো একগাল হাসলেন।
চিকু, শুনেছ তো আজকে পড়া হবে না? আসলে তোমাদের স্যারের শরীরটা ভালো নেই গো, জ্বর মতন হয়েছে। আগে থেকে খবরটা দিতে পারলে ভালো হতো বটে, এই যা বিচ্ছিরি ওয়েদার, তার মধ্যে এসে শুধু শুধু তোমাদের ফিরে যেতে হবে।
তাতে কি হয়েছে কাকিমা? আমরা পরের বুধবার আসব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও মুড়ি ছানা চুরটা খেয়ে নাও। এই তোমরা কেউ চা খাবে?
ওরা সবাই মাথা নাড়ল, কেউ খাবে না। মুড়ি চানাচুর শেষ করে ওরা কাকিমাকে বলে বেরিয়ে পড়ল।
তোকে মহব্বতের ক্যাসেটটা দেব বলেছিলাম, এখন আমার সঙ্গে গিয়ে নিয়ে আসতে পারিস, আর আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেমে একবার শুনেও নিতে পারিস। কি দারুণ আওয়াজ, ফ্যান্টাস্টিক।
চল তবে, আমাদের টেপ রেকর্ডারটা অর্ডিনারি 2-in-1, ওতে খুব একটা ভালো শোনাবে বলে মনে হয় না।
ওদের বিদায় জানিয়ে সাইকেল নিয়ে বাকিরা যে যার পথে ছড়িয়ে গেল। প্রিয়াঙ্কা আর চিকুর সাইকেল দুটো একই পথ ধরে সমান্তরালভাবে এগিয়ে চলল। প্রিয়াঙ্কাদের বাড়িটা চিকুর বাড়ির উল্টো পথে, অনেকটা দূরে। ওদের বাড়ি থেকে রেল স্টেশনটা কাছে। সেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাড়ি আছে, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। চিকু এর আগে দু চারবার প্রিয়াঙ্কাদের বাড়ি গেছে। ওদের বাড়িতে গেলে কিভাবে যে সময় কেটে যায় খেয়ালই থাকে না। আজ অবশ্য দেরি হওয়ার কোনো ভয় নেই, মা বাবা চিন্তাও করবে না, ওরা জানে চিকু বাংলা কোচিংয়ে পড়ছে।
এই রাস্তাটা দিয়ে একা একা ফিরতে তোর ভয় করে না?
অন্যদিন করে, আজ করছে না।
ওদের সাইকেলের চাকা ঘুরতে লাগল। বাড়ি ফেরার সময় রাজবাড়ির কাছাকাছি এসে চিকু বিপদের গন্ধ পেল। পরিস্থিতি আর পরিবেশ কেমন যেন অন্যরকম বলে মনে হল তার। সবই ঠিক আছে, অথচ কিছু যেন ঠিক নেই। কিন্তু গন্ডগোলটা যে কোথায় সেটাই ধরতে পারছিল না সে। যতটা পারা যায় ততটা জোরেই সাইকেল চালাচ্ছিল। মনের ভেতর একটা উথাল পাথাল চলছিল, একটাই প্রশ্নের উত্তর ও হাতরে বেড়াচ্ছিল,
গন্ডগোলটা কোথায়?
চিকুর হাতে ঘড়ি নেই, তবে রাত বোধ হয় 9:15 কি 9:30 হবে। এতটা রাত না করলেই হতো। বৃষ্টি এখন নেই, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ উজ্জ্বল চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। বেশ ঠান্ডা আছে বাইরে। চিকুর সোয়েটার ভেদ করে শীত ঢুকে পড়ছে ভেতরে। আজ রাতে মনে হয় লেপ গায়ে দিতে হবে। রাজবাড়ি পেরিয়ে আমবাগানের কাছাকাছি এসে গন্ডগোলটা খেয়াল করল চিকু। এই পথে যাওয়ার সময় পথের চারপাশ থেকে দু পাঁচটা ব্যাঙের ডাক ওর কানে এসেছিল। হয়তো রাস্তার পাশের নালায় বা জমে থাকা জলে কয়েকটা ব্যাঙ আস্তানা গেড়েছিল, কিন্তু এখন ওরা আর কেউ ডাকছে না। যেন কেউ ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। আর ঠিক তখনই ও খেয়াল করল, জলাপুকুরের দিক থেকেও ব্যাঙের কোরাস আর শোনা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন থমথম করছে, শুধু আছে গাছের পাতার খস খস শব্দ। জোরে প্যাডেল করে আমবাগানটা পেরিয়ে আসতে চাইল চিকু। ওর কেমন যেন ভয় ভয় করতে লাগল। আমবাগান শেষ হওয়ার মুখে একটা চাপা গর্জন কানে এলো তার। প্রচণ্ড রাগে কোনো পশু গড়গড় করছে, তার চাপা গোঙারির মধ্যেই হিংস্র ভাবটা টের পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে জান্তব একটা গন্ধ নাকি এল। আতঙ্কে বেপরোয়া গতিতে সাইকেল ছোটালো চিকু, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা পাথরের টুকরোয় হোঁচট খেয়ে ওর সাইকেল শূন্য লাট খেয়ে পথের ওপরে গিয়ে ছিটকে পড়ল। চিকু একদিকে, ওর ব্যাগ একদিকে, আর সাইকেল আরেকদিকে। সাইকেলের একটা চাকা তখনও ঘুরছে, হেডলাইটটা কাত হয়ে তেরচাভাবে আলোর বর্ষা ছুঁড়ে দিয়েছে। আলোটা ক্রমেই মিটমিটে হয়ে নিভে আসছে। চিকুর সারা শরীর কাদায় মাখামাখি হয়ে গেছে, কোনোই একটু চোটও লেগেছে। কিন্তু ভয় বড় আশ্চর্য জিনিস, পঙ্গুকে দিয়েও গিরি লঙ্ঘন করিয়ে নেয়। চিকু চটপট নিজেকে সামলে উঠে পড়ল, দুপা ফেলে এগিয়ে গেল ব্যাগের কাছে। ব্যাগটা এক ঝটকায় তুলে নিয়ে সাইকেলের দিকে এগোতেই জিনিসটা ওর চোখে পড়ল। সাইকেলের আলো ততক্ষণে ক্ষয়ে এসেছে, কিন্তু পূর্ণিমার আলোয় ক্ষয় ধরেনি, তাই চিকুর দেখতে খুব একটা অসুবিধে হল না। ও পায়ে পায়ে জিনিসটার কাছে এগিয়ে গেল। সেটা চিনতে পারা মাত্রই একটা আর্তচিৎকার ওর গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। কিছুতেই গলা দিয়ে বেরোতে পারল না সেটা। একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে বৃষ্টি ভেজা মাটিতে, মাথাটা শরীর থেকে আলাদা হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, হাত পাগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো। চাঁদের আলোয় রক্তের রং বোঝা যাচ্ছিল না, ফলে মনে হচ্ছিল বৃষ্টির জমে থাকা কালো জলের ওপরে ছিন্ন ভিন্ন মানুষটা পড়ে আছে। চিকুর মাথা কাজ করছিল না, তবে অন্ধ ভয় ওকে দিয়ে যান্ত্রিকভাবে কাজ করিয়ে নিচ্ছিল। ও ছুটে গিয়ে সাইকেলটা তুলল, আর সঙ্গে সঙ্গে কানে এলো এক ভয়ঙ্কর গর্জন। এবার গর্জনটা এসেছে জলা পুকুরের দিক থেকে। এদিকে বাঘের গর্জন, কোথাও থেকে কি একটা বাঘ এসে ঢুকে পড়েছে আমবাগানে। সাইকেল পাশে নিয়ে কয়েক পা ছুটেই লাফিয়ে সাইকেলে উঠে পড়ল চিকু, তারপর প্রাণপণে সাইকেল চালাতে শুরু করল। আর তখনই শুনতে পেল জলা পুকুরে কেউ যেন ঝাঁপিয়ে পড়ল। চিকু সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছিল, এই শীতের রাত্রে বাঘ হঠাৎ জলে ঝাঁপ দেবে কেন? এবড়ো খেবড়ো পথ ধরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে জলা পুকুরের দিকে তাকালো সে। জলে কি একটা নড়ছে যেন, কেউ যেন প্রবল উল্লাসে জল কেটে দাপাদাপি করে স্নান করছে। কৌতূহল বড় আশ্চর্য জিনিস, কখনো কখনো ভয় কেউ ছাপিয়ে যায়। চিকুর বেলাতেও তাই হল। জলা পুকুরের পাড়ে ব্রেক কষে সাইকেল দাঁড় করিয়ে দিল সে, তবে প্যাডেলে পা দিয়ে তৈরি থাকল। ওর হাত পা থরথর করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের শব্দ থামল, কিছু একটা উঠে আসতে লাগলো জল থেকে। প্রাণীটাকে জ্যোৎস্নার আলোয় দেখা গেল, তবে ওটার মাথায় কচুরি পানা আর শ্যাওলা বোঝাই হয়ে থাকায় মুখটা চাপা পড়ে গিয়েছিল। রোমশ হাত দিয়ে সেগুলো সরাতে চেষ্টা করছিল সে। হাতটা মানুষের মতো হলেও আঙুলের ডগায় লম্বা লম্বা সাদা বাঁকানো নোক, সামনে ঝুঁকে পড়ে কুঁজো হয়ে প্রাণীটা জল থেকে উঠে আসছিল। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে জলের মধ্যে পা ফেলছে, যেন কোনো চারপেয়ে জন্তু দুপায়ে হাঁটার চেষ্টা করছে। একটা হিংস্র গর্জন বেরিয়ে এলো প্রাণীটার মুখ থেকে। চিকুর শিঁড় দ্বারা বেরিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, আর সঙ্গে সঙ্গে এতক্ষণ দলা পাকিয়ে আটকে থাকা চিৎকারটা ওর গলা থেকে বেরিয়ে এলো। এক টানা চিৎকার করতে করতে পাগলের মতো সাইকেল ছুটিয়ে দিল চিকু। ও যখন বাড়ি এসে পৌঁছাল তখন ওর চিৎকার থামেনি। মা বাবা ছুটে বেরিয়ে এলো দরজায়, দেখল চিকুর জামা কাপড় রক্ত আর কাদায় মাখামাখি। মা ছুটে গিয়ে ওকে জাপটে ধরল।
কি হয়েছে রে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে?
চিকু আচমকা জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে বেলা দশটার মধ্যেই পাশবিক খুনের এই ঘটনাটা জাঙ্গিকুলের ঘরে ঘরে পৌঁছে গেল। খুব ভোরে কেউ একজন পথের ওপরে পড়ে থাকা বিভৎস মৃতদেহটাকে আবিষ্কার করে। তারপর সেই ভয়ঙ্কর খবরটা ছোট এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কয়েক বছর ধরে এই মফস্বলে খুনের মতো কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেনি, তাই এই খুনটাকে কেন্দ্র করে গোটা অঞ্চল একেবারে তেতে উঠল। পুলিশও তাদের নিয়ম মাফিক তদন্ত শুরু করে দিল। যে লোকটা খুন হয়েছে সে একজন ভবঘুরে ভিখারী, তাকে খুন করার কোনো উদ্দেশ্য খুঁজে বের করাটাই মুশকিলের। তাছাড়া খুনটা কোনো মানুষের কাজ নাকি কোনো হিংস্র জন্তুর, সেটা নিয়েও চায়ের দোকানে, সেলুনে, বাজারে বেশ তর্ক বেঁধে গেল। কেউ কেউ খোঁজ করতে লাগলেন এই এলাকার দু চার মাইলের মধ্যে কোনো সার্কাস পার্টি এসে ঘাঁটি গেড়েছে কিনা, তাদের দলে কোনো বাঘ বা সিংহের মতো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। তবে বেশিরভাগ মানুষেরই মত হল, মৃতদেহটার যেরকম ছিন্ন বিচ্ছিন্ন বিভৎস অবস্থা দেখা গেছে তা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এর পরের প্রশ্ন হল, যদি এটা কোনো হিংস্র পশুর কাজ হয় তো সেই পশুটা কি? বাঘ, সিংহ, নেকড়ে, হায়না নাকি অন্য কিছু? পরদিন চিকু আর বাড়ি থেকে বেরোয়নি, মা বাবা দুজনেই ওকে স্কুল যেতে দেয়নি। কাল রাত থেকে চিকুর বাড়াবাড়ি রকমের অবস্থা চলছে, বারবার ও কেঁপে উঠছে ভয়ে। মা ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওর ঘুম আসেনি। কখনো কখনো তন্দ্রায় ওর চোখ বুজে এসেছে, আবার তারই মধ্যে গোঙানির শব্দ করে চমকে জেগে উঠছে। তখন মা আধখানা ঘুমের ট্যাবলেট চিকুকে খাইয়ে দিয়েছে। বাবা ডাক্তার ডাকার কথা বলেছিল, কিন্তু মা রাজি হয়নি, কারণ এ তো জর্জারির ব্যাপার নয়, রাতটা বিশ্রাম নিক, তারপর সকালে দেখা যাবে শরীর কেমন থাকে। চিকুর শেষ পর্যন্ত ঘুম এসেছিল অনেক রাত্রে, ফলে ওর ঘুম ভেঙেছে বেলা সাড়ে নটা নাগাদ। তারপর থেকে শুধুই বিশ্রাম, আর জানলা দিয়ে মেঘলা আকাশ, গাছপালা আর রাস্তা দেখা। আজও বেশ শীত, তবে বৃষ্টি থেমে গেছে। একা একা বিছানা লাগোয়া জানলার পাশে বসে চিকু ভাবছিল, কাল রাত্রে ও যা দেখেছে তা সত্যি কিনা। এখনো পর্যন্ত বাবা মাকেও কোনো কথা বলেনি, বললে ওরা বিশ্বাস করবে বলে মনে হয় না। চিকুর শরীরটা ভালো নয় দেখে আজ ওর বাবা অফিস বেরোয়নি, তাই হাতে সময় পেয়ে বাজার দোকান সেরে নিচ্ছিল। বেলা সাড়ে এগারোটা নাগাদ রাস্তা থেকে ফিরে বাবা রান্নাঘরের দিকে চলে গেল। মায়ের সঙ্গে চাপা গলায় কি সব কথা বলতে লাগল। চিকু বুঝতে পারল ওকে আড়াল করে বাবা মা কোনো আলোচনা সারছে, আলোচনার বিষয়টা ও আন্দাজ করতে পারল। একটু পরে মা চিকুকে স্নানের গরম জল দিল, স্নান করিয়ে তোয়ালে দিয়ে যত্ন করে মাথা মুছিয়ে দিল, তারপর খেতে দিল। মায়ের ভাবভঙ্গিগুলো এমন যেন চিকু এখনো সেই পাঁচ ছ বছরের ছোট খোকাটিই আছে। খেয়ে দেয়ে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম এসে ওর দু চোখ জড়িয়ে ধরল। চিকু ঘুমের জগতে তলিয়ে গেল একবারে। ঘুম ভাঙল সেই চারটের পর। মেঘ ফিকে হয়ে আকাশটা এখন বেশ আলো আলো লাগছে, তবে রাস্তা এখন ভিজে। দুপুরে বোধহয় আর এক দফা ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে। মা চা তৈরি করে বাবাকে দিল, নিজে নিল, তারপর চিকুকেও একটু সাধল।
শোন না, দুটো বিস্কুট খা, খেয়ে চা একটু চুমুক দে, শরীরটা তাজা লাগবে দেখবি।
বাবা আর চোখে কেমন যেন খুঁটিয়ে দেখছিল চিকুকে। চিকু চুপচাপ বসে চা বিস্কিট খেতে লাগল। ওর চা খাওয়া শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। বাবা তাড়াতাড়ি এসে রিসিভার তুলল। হ্যালো, তোর ফোন, কথা বলতে পারবি? চিকু ঘাড় নেড়ে নেমে এলো বিছানা থেকে। বাবা রিসিভারটা এগিয়ে দিল ওর দিকে।
হ্যালো,
কি রে, আজ স্কুল যাসনি?
আমরা স্কুলে যাওয়ার সময় জনতা কেবিনের সামনে তোদের দেখলাম না, তাই ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ হয়েছে।
রোজ স্কুলে যাবার সময় চিকু একটা বাঁকের মুখে ওর আরো দুই বন্ধুর জন্য অপেক্ষা করে। সেখানে জনতা কেবিন নামের একটা ভাতের হোটেল আছে। হোটেলের সামনে তিনজন জড়ো হওয়ার পর ওরা দল বেঁধে স্কুলে যায়। মোটামুটি সেই সময়টায় প্রিয়াঙ্কাও কয়েকজন বন্ধুর সঙ্গে একজোট হয়ে স্কুলের পথে হেঁটে যায়। বেশিরভাগ দিনই ওদের দেখা হয়।
না রে, আজ স্কুলে যাইনি, শরীরটা ভালো নেই, ভীষণ টায়ার্ড লাগছে।
মহাব্বতের ক্যাসেটটা শুনলি?
এখনো শোনা হয়নি, আজ সন্ধ্যাবেলা শুনব।
হ্যাঁ রে, কাল ফেরার সময় তোর কোনো প্রবলেম হয়নি তো?
না 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 তো, কই?
আসলে কাল জলাপুকুরের কাছে একটা মার্ডার হয়েছে, ব্রুটাল মার্ডার। সবাই বলছে কোনো ডেঞ্জারাস অ্যানিমেলের কাজ, তাই চিন্তা হচ্ছিল। ভাবছিলাম তুই কাল ঠিকমতো বাড়ি ফিরেছিস কিনা, আমি স্কুল থেকে বাড়িতে এসেই তোকে ফোন করলাম।
চিকু সারাদিনে বাবা কিংবা মায়ের মুখে খুনের কোনো খবর শোনেনি, যদিও জানে এই ছোট্ট আধা টাউন এলাকায় খবরটা এর মধ্যেই সবাই জেনে গেছে। মা বাবা হয়তো চিকুর ভালোর জন্যই খবরটা ওকে জানায়নি, ওরা তো আর জানে না চিকুর খবর জানার কোনো প্রয়োজনই নেই, কারণ খবরটা কাল রাত্রেও নিজের চোখে দেখেছে। কাল রাত্রের দৃশ্যটা মনে পড়তেই চিকু একবার শিউরে উঠল। এখনো পর্যন্ত মা বাবা কাউকেও কিচ্ছু বলেনি। কাল মাথায় হাত বোলাতে বোলাতে মা বহুবার জিজ্ঞেস করেছে,
কি রে ভয় পেয়েছিস? কি হয়েছে বল, বল আমায় কি হয়েছে।
কিন্তু চিকু কোনো কথা বলেনি, ওর মনটা কেমন যেন অসার হয়ে গিয়েছিল। অবশ্য এখন অনেক ভালো লাগছে, মন আর শরীরের দুর্বল ভাবটা মোটামুটি কেটে গেছে।
কাল রাতে কে মার্ডার হয়েছে জানিস?
সবাই বলছে একজন ভ্যাগাবন্ড, ভিখিরি গোছের লোক।
ও,
নেক্সট উইকে বাংলা পড়তে যাবি তো?
হ্যাঁ যাব।
প্রিয়াঙ্কার সঙ্গে একমাত্র বাংলা কোচিংটাই ওর কমন, অন্যান্য সাবজেক্টের টিচাররা প্রিয়াঙ্কাকে বাড়িতে এসে পড়ান। হরিহরবাবু কারোর বাড়ি গিয়ে পড়ান না, তাই প্রিয়াঙ্কা ওর কোচিংয়ে এসে পড়ে। কথা শেষ করে চিকু রিসিভার নামিয়ে রাখল। মুখ ফেরাতেই চিকুর খেয়াল করল মা আর বাবা কেমন অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তুই মার্ডারের ব্যাপারটা জানিস, খবর পেলি কি করে?
আমি জানি, কারণ আমি নিজের চোখে দেখেছি মার্ডার হতে, তাই কাল রাতে অমন ভয় পেয়েছিলাম।
ঘরে যেন বাজ পড়ল।
কি কি দেখেছিস কাল রাতে, কি দেখেছিস?
একটু সময় নিল চিকু, তারপর নিচু গলায় ধীরে ধীরে সব ঘটনা বলে গেল। বাবা মা ফ্যাকাশে মুখে চুপচাপ শুনতে লাগল। চিকুর কথা শেষ হলে বাবা মা দুজনেই ওকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল, চিকুও সেগুলোর উত্তর দিতে চেষ্টা করল। তারপর ওরা দুজনে কেমন গুম হয়ে গেল। স্থির চোখে চিকুকে দেখতে লাগল। তুই ভুল দেখিসনি তো?
না, ভুল দেখিনি, বানিয়ে বানিয়ে এরকম গল্প তৈরি করে আমার কি লাভ?
যাগে, এসব কথা আর কাউকে বলিস না, শেষকালে পাঁচকান হতে হতে পুলিশের এখানে গেলেই মুশকিল।
হ্যাঁ, তখন আবার টানা হেঁচড়া শুরু হবে, হাজারটা প্রশ্ন করবে। না 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 না, এসব কথা তুই কাউকে বলিস না, বুঝলি, কাউকে বলিস না।
ঠিক আছে, বলবো না।
চিকু কথাটা বলল বটে, তবে ওর সবাইকে বলতে ইচ্ছে করছিল। ইচ্ছে করছিল জলাপুকুরের কাছে গিয়ে দিনের বেলায় খুনের জায়গাটা একবার দেখে আসতে। আচ্ছা, ওখানে গেলে কি ওই প্রাণীটার পায়ের ছাপ পাওয়া যাবে, অথবা গায়ের লোম? চিকুর মধ্যে একটা গোয়েন্দা জেগে উঠতে চাইছিল। ও আর কোনো কথা না বলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসল, কিন্তু অনেক চেষ্টা করেও পড়ায় মন বসাতে পারল না। বারবার কাল রাত্রের ঘটনাগুলো ওর মাথায় ঢুকে পড়ছিল। হঠাৎই ওর চোখ গেল টেবিলের এক প্রান্তে পড়ে থাকা মহাব্বতের ক্যাসেটটার দিকে। চিকু চেয়ার ছেড়ে উঠে বিছানার কাছে গিয়ে বালিশের পাশ থেকে ওয়াকম্যানটা তুলে নিল, তারপর হেডফোন কানে লাগিয়ে মহাব্বতের ক্যাসেটটা শুনতে শুরু করল। জানলার বাইরে তখন অন্ধকার পা টিপে টিপে নেমে আসছে। শেষ পর্যন্ত চিকুর ব্যাপারটা আর পুরোপুরি গোপন রইল না। এরকম একটা মারাত্মক ব্যাপার ও নিজের চোখে দেখেছে, এটা কাউকে বলতে না পারলে ও যেন কিছুতেই শান্তি পাচ্ছিল না। ভেতরের এই সাংঘাতিক টেনশন চিকু অতি কষ্টে দিন তিনেক সামলে রাখতে পারল। তারপর একদিন খবরটা ও ভাঙল প্রিয়াঙ্কার কাছে। যেদিন ও মহাব্বাতের ক্যাসেটটা ফেরত দিতে প্রিয়াঙ্কাদের বাড়িতে গিয়েছিল, খবরটা শুনে প্রিয়াঙ্কা তো একবারে বোবা হয়ে গেল।
মাই গুডনেস, কি ডেঞ্জারাস! এত বড় একটা ঘটনা তুই আমাকে বলিসনি।
কাউকে বলিস না কিন্তু, হ্যাঁ, মা বাবা কাউকে বলতে বারণ করেছে।
প্রিয়াঙ্কা খুঁটিয়ে খুঁটিয়ে আরো কিছু প্রশ্ন করল চিকুকে। সেসব প্রশ্নের উত্তর দিতে দিতে চিকু মনে মনে পূর্ণিমার সেই ভয়ঙ্কর রাতটায় ফিরে যাচ্ছিল। সন্ধে সাতটা বাজতে না বাজতেই প্রিয়াঙ্কা একরকম জোর করে চিকুকে বাড়ির দিকে রওনা করাল। প্রিয়াঙ্কার পর স্কুলের বন্ধু সোহানের কাছে গোপনে মুখ খুলল চিকু। এরপর কানাকানি আর জানাজানির ব্যাপারটা নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার মতো ক্রমে বাড়তে শুরু করল এবং দশ বারো দিনের মধ্যেই জাঙ্গিকুলের প্রায় সকলেই জেনে গেল পূর্ণিমার রাত্রে জলাপুকুরের কাছে চিকু কি দেখেছে। একদিন সন্ধেবেলায় দেশপ্রিয় সুইটস থেকে মিষ্টি কিনে ফিরছিল চিকু। হঠাৎই শুনতে পেল কে যেন ওকে নাম ধরে ডাকছে। সাইকেল থামিয়ে ঘাড় ঘোরাতেই চিকু রোহনদাকে দেখতে পেল। বিশুদার চায়ের দোকানে বসে আছে। শিবতলার উল্টো দিকেই বিশুদার চায়ের দোকান। রাস্তার একপাশে বাঁশের খুঁটি আর দরমা দিয়ে তৈরি। দোকানের মাথায় টালির ছাউনি আর আলো বলতে হুক করে জ্বালানো একটা শাক পাওয়ারের বাল্ব। বিশুদা একা মানুষ, দোকানের পেছন দিকটা থাকার মতো একটুখানি জায়গা করে নিয়েছে। আর দোকানের সামনে আধফালা বাঁশ পেরেক দিয়ে ঠুকে খদ্দেরদের বসার জন্য একটা বেঞ্চি মতন তৈরি করে দিয়েছে। বিশুদার দোকানটা নামে চায়ের হলেও ডিম পাউরুটি, বিস্কিট, সিগারেট, হজমিগুলি, পান পরাগের প্যাকেট আর বাচ্চাদের খেলনার প্লাস্টিকের বলও পাওয়া যায়। দোকানের সামনের বেঞ্চে রোহান আর ছোটকু বসেছিল। ছোটকু রোহানের সব সময়ের সাথী। কালো ও রোগা পটকা চেহারা, চোখগুলো বড় বড়, মাথায় ঘন কোঁকড়ানো চুল। সাইকেল থেকে নেমে পড়েছিল চিকু। সাইকেলটা পাশে পাশে হাঁটিয়ে ও চলে এলো রোহনের সামনে।
বস, কথা আছে?
সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রোহনের পাশে বসে পড়ল সে।
তুই নাকি জলাপুকুরের মার্ডারটা হতে দেখেছিস? চাঙ্গিগুলো তো পুরো চাউর হয়ে গেছে,
চিকু আবার বলতে শুরু করল। এ কদিনে গল্পটা বলে বলে ও বেশ রক্ত হয়ে উঠেছিল, ফলে ব্যাপারটা খুঁটিনাটি সমেত বলতে ওর খুব একটা অসুবিধে হল না, একবারের জন্যও হোঁচট খেল না। গল্প শেষ হতেই ছোটকুর চোখ বড় বড় হয়ে উঠল।
আরে বাস, কি ডেঞ্জারাস কেস বস!
বিশুদা হাঁ করে চিকুর গল্প শুনছিল। গরম চা উথলে পাতা উনুনে পড়তেই শব্দ হল। বিশুদা চমকে গিয়ে উনুনের কাছে গেল, তিনটে কাপে চা ঢালতে লাগল। রোহন চোখ ছোট করে ভুরু কুঁচকে কি যেন ভাবছিল।
মার্ডারের গায়ে লোম ছিল নাকি ওভারকোট পড়েছিল?
বিশুদা ওদের দিকে চা এগিয়ে দিল।
না, কোট বলে তো মনে হয়নি। তাছাড়া কোট পরে ওই রাতে কি কেউ জলে ঝাঁপ দেয়?
তুই লোকটার মুখ দেখেছিলি?
না, শ্যাওলার কচুরি পানায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল, তবে হাতের আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ ছিল, স্পষ্ট দেখেছি।
পুরো ব্যাপারটা ছদ্মবেশ হতে পারে, বুঝলি তো? ফাঁড়ির বড়বাবুকে সেটাই কাল বলেছি আমি। তো প্রবলেমটা কোথায় জানিস? মার্ডারের মোটিভটাই কেউ বুঝতে পারছে না। এরা বিগিড়ে মেরে কার কি লাভ বলতো?
বস, কেসটা এমন নয় তো যে লোকটা রাত্রির বেলা খুন করা প্র্যাকটিস করছিল। হয়তো হয়তো অন্য কাউকে মারার প্ল্যান, তার আগে একরকম ঝালিয়ে নিচ্ছে।
আমার এলাকায় মার্ডার করে সটকে পড়বে, হ্যাঁ? এরকম বান্দা হয়েছে এখনো? আছে কারো এরকম বুকের পাটা?
চিকু রোহনকে দেখছিল। লম্বা চওড়া ব্যায়াম করা চেহারা, গায়ের রং মাজা, মাথায় ছোট ছোট করে ছাঁটা চুল, চোখ জোড়া জল জল করছে, চোয়াল শক্ত, জামার নিচে বুকের মাসল স্পষ্ট বোঝা যাচ্ছে। চায়ের কাপটা ঠকাস করে নামিয়ে রাখল রোহন।
শোন, তুই এ ব্যাপারে কোনো খোঁজ খবর পেলে আর কিছু দেখলে আমাকে জানাবি, বুঝেছিস?
চিকু ঘাড়কাত করল, তারপর শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা বিশুদার হাতে দিয়ে উঠে দাঁড়াল।
সত্যি তো, ছোটকুর সম্ভাবনার কথাটা উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি কোনো সাইকো কিলারের আবির্ভাব হয়েছে জাঙ্গিকুলে?
এই সব ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো চিকু। নাটোর মোড়ের কাছে মিস্টার ফক্স খেলা দেখাচ্ছিলেন, পরনে একটা শতছিন্ন কালো রঙের কোট, তার নানান জায়গায় রঙিন কাপড়ের তালি মারা, কোটের ওপর তেলচিটে ময়লার আস্তরণ, ফলে ঝকঝকে রোদে কোটটা চকচক করছে। মিস্টার ফক্সের বয়স কত কেউ জানে না, চিকু ছোটবেলা থেকেই দেখছে। মিস্টার ফক্স পথে পথে ঘুরে ভানুমতির খেলা দেখান। মিস্টার ফক্সের মাথায় কালো হ্যাট, বয়সের ভাঁজ পড়া মুখে পাউডার মাখা, চোখে সুরমার টান আর ঠোঁটে লিপস্টিক। মিস্টার ফক্স একটা ছোট মাপের অ্যাকর্ডিয়ান বাজাচ্ছিলেন আর সেই তালে তালে মাথা নাড়ছিলেন। তার সামনে বিশাল ঢোলা হাফ প্যান্ট পরা একটা ছেলে ডিগবাজির কসরত দেখাচ্ছিল, ওর নাম মাস্টার পটল। মিস্টার ফক্স হাঁক পেরে বলছিলেন,
ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান, দেখে যান মিস্টার ফক্সের শো, মিস্টার ফক্স দ্য গ্রেট ম্যাজিশিয়ান, জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স এখন আপনাদের ডিগবাজির খেলা দেখাচ্ছে মিস্টার পটল, চলে আসুন দেখে যান দ্য গ্রেট শো অফ মিস্টার ফক্স।
অনেকে বলে মিস্টার ফক্সের মাথায় নাকি ছিট আছে, আর মাস্টার পটল তো হাবাগোবা আধ পাগল। ব্যাপারটা সত্যি বলেই মনে হয় চিকুর, নইলে দোলের দিন সকালে কেউ ভানুমতির খেলা দেখাতে বেরোয়? আজ দোল, পথে ঘাটে অলিতে গলিতে শুধু রং খেলা চলছে। চিকুও রং খেলতে বেরিয়েছে রাস্তায়। খেলতে খেলতে নাটোর মোড়ের কাছে এসে দেখে দোলের মধ্যেই মিস্টার ফক্সের শো চলছে। মাস্টার পটল প্রাণপণে ডিগবাজি খেয়ে চলেছে। মাস্টার পটলের বয়স 18-19 হলে কি হবে, গোলগাল মুখে মোচা নাক, চোখজোড়া মঙ্গলয়েড ধাঁচের। সবচেয়ে আশ্চর্য হল ওর মাথার চুলের ছাঁট, ন্যাড়া মাথার চার পাঁচ জায়গায় উলের বলের মতো এক থোকা করে চুল। মিস্টার ফক্সের গায়ে অনেকে রং দিচ্ছে, মাস্টার পটলকে তাক করে কেউ কেউ রং ভরা বেলুন ছুঁড়ে মারছে, কিন্তু ওদের কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
আসুন লেডিস এন্ড জেন্টলম্যান, আসুন ইউনিক শোম্যান মিস্টার ফক্স আর তার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মিস্টার পটল, ওদের ইউনিক খেলা দেখে যান, দেখে যান, দেখে যান, হোলির স্পেশাল অ্যাট্রাকশন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন।
আশেপাশে লেডিস বা জেন্টলম্যান খুব একটা ছিল না। 8-12-14 এই বয়সে জনা কয়েক রং মাখা শিশু কিংবা কিশোর কিশোরী মাস্টার পটলের তুমুল ডিগবাজি দেখছিল আর থেকে থেকেই হেসে উঠছিল, এ ওর গায়ে ঢলে পড়ছিল। পটলের ডিগবাজি শেষ হলে তবেই মিস্টার ফক্স তার বিচিত্র খেলা শুরু করেন। তাসের হাত সাফাই, চার পাঁচটা পিং পং বল লোফালুফি, কোটের পকেট থেকে অনন্ত রুমালের চেন বের করা, জ্যান্ত সাপ জল দিয়ে গিলে আবার উগড়ে দেওয়া, আরো কত কি। পালা করে মিস্টার ফক্স আর মাস্টার পটলের খেলা চলতে থাকে। তারই ফাঁক ফোঁকড়ে মিস্টার ফক্স ভিড় করে দাঁড়ানো মানুষের কাছে আবেদন রাখেন,
আমার খেলায় খুশি হয়ে যদি কিছু বকশিশ দিতে ইচ্ছা করে তাহলে দিন, পুওর ম্যান, প্লিজ হেল্প।
বাড়ির জানালায় বারান্দায় কিংবা ছাদে মেয়েদের ভিড়, সেদিকে হাত তোলেন মিস্টার ফক্স।
বা জননীরা, একজন আর্টিস্টকে হেল্প করুন, আমি জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স, আপনারা আমার মাদার এবং সিস্টার, প্লিজ হেল্প।
মিস্টার ফক্সের সামনে টুংটাং পয়সা পড়ছিল, মাস্টার পটল ধন্যবাদ জানিয়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিল, আর মিস্টার ফক্স টুপি খুলে মাথা ঝাঁকিয়ে সাহেবি কায়দায় সাহায্যকারীকে অভিবাদন জানাচ্ছিলেন। দোলের দিনে এই মজার খেলা অনেকেই উপভোগ করছিল। মিস্টার ফক্সের ভোজবাজির খেল এতই অদ্ভুত যে আগে বহুবার দেখা হলেও আবার দেখতে ইচ্ছে করে। মাস দুয়েক আগেও মিস্টার ফক্সের সঙ্গে একটা বাদামি রঙের নেড়ি কুকুর থাকত, তার গলায় থাকত ফুলের মালা, মাথায় লাল তিলক, নাম ছিল ভন্ডুল, দুপায়ে খাড়া হয়ে নাচ দেখাত। ভন্ডুল এখন নেই, লরি চাপা পড়ে মারা গেছে। বেলা একটা বেজে গেলে মিস্টার ফক্স বাড়ি ফেরেন, স্নান খাওয়া সেরে বিকেলে আবার বেরোন খেলা দেখাতে। তারপর সন্ধ্যের আধার নামতেই খেলার পালা শেষ হয়ে যায়। শুধুমাত্র বর্ষাকাল ছাড়া মিস্টার ফক্সের রোজ একই রুটিন, অসুখ বিসুখ না হলে একদিনও কামাই নেই। দোলের দিন বিকেলেও মিস্টার ফক্সের খেলা চলল, সঙ্গে মাস্টার পটলের ডিগবাজি। মাস্টার পটলের মাথায় মুখে গোলাপি আবির, যখন সে দর্শকদের দিকে তাকিয়ে হাসছে তখন কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ভিন গ্রহের কোন প্রাণী। তাকে ঘিরে জমজমাট ভিড়। সকালে যারা রাস্তায় বেরোননি তারাও এখন হাজির। মিস্টার ফক্সের ভানুমতির খেলা সবাইকে মাতিয়ে রেখেছে। খেলার পালা শেষ হতে হতে সন্ধে নামল, তারপর অন্ধকার। তল্পি তল্পা গুটিয়ে মিস্টার ফক্স আর মাস্টার পটল আমবাগানের পথ ধরল। মিস্টার ফক্সের একটু আধটু নেশা করার অভ্যেস আছে, তাই আমবাগানের ভেতরে ঢুকে তিনি একটা বড়সড় গাছের গোড়ায় গুছিয়ে বসলেন। তারপর ম্যাজিকের সরঞ্জামের কালো ঝোলাটা মাস্টার পটলের হাতে দিলেন।
তুই যা রান্না বান্না ব্যবস্থা কর গিয়ে, আমি ঘণ্টাখানেক পরে যাচ্ছি, যা।
অনুগতর মতো মাথা নাড়ল মাস্টার পটল। মাথায় দুবার হাত বুলিয়ে ম্যাজিকের ঝোলাটা কাঁধে তুলে নিল, তারপর রওনা হল আস্তানার দিকে। আস্তানা বলতে রেল লাইনের ওপারে একটা ঝুপড়ি। হঠাৎই পূর্ণিমার গোল চাঁদটাকে দেখা গেল। ছোট ছোট বাড়ির মাথা ছাড়িয়ে গাছপালার আড়াল সরিয়ে হাজির হয়ে গেছে আকাশে। দূর থেকে দোলের উৎসবের ঢাক ঢোল করতালের আওয়াজ ভেসে আসছিল। দোল পূর্ণিমা তিথিতে কীর্তনের দল পথে পথে বেরিয়ে পড়েছে। মিস্টার ফক্স কোটের পকেট থেকে একটা ছোট মাপের বোতল বের করলেন। আমবাগানের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন কেউ কোথাও নেই, শুধু দুজন ম্যাজিশিয়ান হাজির। এখানে গাছতলায় মিস্টার ফক্স আর আকাশে চাঁদ। চাঁদকে মিস্টার ফক্স ম্যাজিশিয়ান বলে মানেন। ছোটবেলায় বাবার কাছে যখন হাত সাফাইয়ের ম্যাজিক শিখতেন তখন বাবা বলতেন চাঁদ হচ্ছে এই ক্লাস ম্যাজিশিয়ান। সারা মাস ধরে কেমন ছোট বড় হওয়ার খেলা দেখায়, তারপর অমাবস্যায় একেবারে ভ্যানিশ হয়ে যায়। শুধু তাই নয়, এই খেলা সে দেখিয়ে আসছে লক্ষ লক্ষ বছর ধরে, ভাবা যায়। বোতলের ছিপি খুলতে খুলতে চাঁদের দিকে তাকালেন মিস্টার ফক্স, কিন্তু দেখলেন চাঁদটা নেই, একটা কালো ছায়া চাঁদকে আড়াল করে দিয়েছে।
মিস্টার ফক্স ভালো আছেন?
মিস্টার ফক্স এবার একটু অবাক হয়ে গেলেন। বহু দিন ধরে তিনি এই এলাকায় ম্যাজিক দেখান, তাই এলাকার মানুষজনদের অনেককেই চেনেন, কিন্তু কারোর সঙ্গেই খুব একটা আলাপ করেন না, একটা দূরত্ব রেখে এড়িয়ে চলেন। এখন এই জ্যোৎস্না রাতে তাদেরই কেউ আচমকা এই নির্জন আমবাগানে এসে তার কুশল জিজ্ঞেস করবে, এইটা বেশ অস্বাভাবিক।
হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে?
উত্তরে চাঁদের দিক থেকে ছায়াটা একটু পাশে সরে গেল, তখনই সেটা ছায়া থেকে কায়া হয়ে গেল। জ্যোৎস্নার আলো মানুষটার চোখে মুখে এসে পড়ায় মিস্টার ফক্স তাকে চিনতে পারলেন, এই এলাকারই পরিচিত একজন মানুষ।
আপনি? আপনাকে একটা ম্যাজিক দেখাতে এসেছি, এই ম্যাজিকের কৌশল আপনিও জানেন।
মিস্টার ফক্স অবাক হয়ে মানুষটাকে দেখতে লাগলেন। তা কেমন যেন ঘোর লেগে গেছিল, তিনি কোনো কথা বলতে পারছিলেন না। এই লোকটা সত্যি কি ম্যাজিশিয়ান? কই, এই চত্বরে অন্য কোনো ম্যাজিশিয়ানদের আবির্ভাবের কথা তো শোনা যায়নি, তাহলে নিশ্চয়ই মজা করছে।
এবার এবার ভালো করে দেখুন, আমার ম্যাজিক, আমার ম্যাজিক শুরু হচ্ছে, ভালো করে দেখুন।
সত্যি সত্যি ম্যাজিক যেন শুরু হল। মানুষটা চওড়ায় বাড়তে লাগল, ওর জামা প্যান্টের সেলাইগুলো সেই চাপে ফড়ফড় করে ছিঁড়ে যেতে লাগল, বোতামগুলো খই ফোটার মতো ছিটকে গেল এদিক ওদিক। তারই সঙ্গে মানুষটার মুখ দিয়ে একটা পাশবিক গর্জন বেরিয়ে এল। ম্যাজিক তখনও চলছিল। লোকটা মাথায় খানিকটা লম্বা হয়ে কুঁজো হয়ে ঝুঁকে পড়ল, যেন ওর শিরদাঁড়াটা মেকে গেল। ওর চোয়ালটা কুকুরের মতো লম্বাটে হয়ে এগিয়ে এলো সামনের দিকে। চোখ দুটো এতক্ষণ দেখা যায়নি, এবার দেখা গেল হালকা সবুজ রঙের দুটো মার্বল, অন্ধকার কোটরে ধক ধক করে জ্বলছে। মানুষটা চোখের সামনে একটা লোমশ জন্তুতে বদলে গেল। তার হাত পায়ের আঙুলের ডগা দিয়ে বেরিয়ে এলো হিংস্র বাঁকানো নোখ। কান দুটো ছুঁচালো হয়ে মাথা চাড়া দিল। মুখ হাঁ করতে দেখা গেল ঝকঝকে সাদা দাঁতের শাড়ি, তার মধ্যে সদন্ত দুটো মিস্টার ফক্সের হতভম্ব চোখের সামনেই মাপে বড় হতে লাগল। ফুটফুটে জ্যোৎস্নায় এ যেন সত্যি এক অলৌকিক ম্যাজিক। মানুষটা অথবা অমানুষটা শূন্যে হিংস্র কামড় দিয়ে হাঁ বন্ধ করল। ভয়ঙ্কর জীবটা যখন এক থাবার ঘায়ে মিস্টার ফক্সের চোয়ালের অর্ধেকটা উড়িয়ে দিল, তখনও তাঁর দু চোখ অবাক বিস্ময়ে এই নতুন ম্যাজিকটা দেখে চলেছে। একটু পরে মিস্টার ফক্সকে ছিন্ন ভিন্ন করে হোলি খেলার পর তার মৃতদেহ ফেলে রেখে মানুষটা অন্ধকারে মিলিয়ে গেল। মিস্টার ফক্সের ঠেলে বেরিয়ে আসা চোখ জোড়া তখন নিষ্প্রাণ বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছে পূর্ণিমার চাঁদের দিকে। এক ম্যাজিশিয়ান অন্য এক ম্যাজিশিয়ানকে অপলক চোখে প্রাণ ভরে দেখছে। এবারের হইচইটা বেশ বড় সড় চেহারা নিল। গত পূর্ণিমায় খুন হওয়া মানুষটা কারো চেনা ছিল না, এমনকি হাজার চেষ্টা করেও পুলিশ তার আত্মীয় স্বজন কাউকেই খুঁজে পায়নি। কিন্তু মিস্টার ফক্সের ব্যাপারটা একেবারেই আলাদা। তাকে সবাই চিনত, সাহেবী পোশাক পরা নিরীহ চেহারার এই মানুষটাকে সবাই পছন্দ করত। ছোট বড় সকলের কাছেই ওর ম্যাজিকের আকর্ষণ ছিল চুম্বকের থেকেও বেশি। খুব অল্প সময়ের মধ্যেই সবাই একমত হল যে দুটো খুনি একই লোকের কাজ। অবশ্য যদি খুনিকে আদৌ লোক বলা যায়। জাঙ্গিকুল ফাঁড়ি থেকে বড়বাবু অবিনাশ মাইতি একজন সেপাইকে সঙ্গে নিয়ে একদিন চলে এলেন চিকুদের বাড়িতে। প্রথম খুনের ফাইলটা তিনি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পর সেই বন্ধ হয়ে যাওয়া ফাইল আবার খুলতে হয়েছে। আর একই সঙ্গে তাঁর কানে খবর পৌঁছেছে প্রথম খুনটা চিকু নামক এলাকার এক ছেলে নিজের চোখে দেখেছে, অতএব তিনি হাজির হয়েছেন চিকুদের বাড়িতে। কিন্তু চিকুকে নানান প্রশ্ন করেও তার সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু চিকুর জবানবন্দি তার ফাইলে গেঁথে দিয়েছেন। খুনির পরিচয় নিয়ে নানান জল্পনা কল্পনা আবার নতুন করে শুরু হল। কেউ বলল খুনি কোনো ক্ষুধার্থ হিংস্র পশু। তখন প্রশ্ন উঠল, তাহলে সে মৃতদেহটা ফেলে রেখে চলে গেল কেন? আবার কেউ বলল খুনি পশুর মতো নৃশংস কোনো মানুষ। তখন প্রশ্ন উঠল, তাহলে খুনের উদ্দেশ্য কি? আবার কেউ কেউ বলল খুনি নাকি ভিন গ্রহের কোনো হিংস্র প্রাণী। তাতে কে যেন জিজ্ঞেস করল, তাহলে এর মহাকাশযানটা কোথায় নেমেছিল? একটা মহাকাশযান কি সকলের চোখের আড়ালে নামা সম্ভব? হরিবাবুর বাংলা কোচিংয়ে গিয়ে চিকুরা জোর আলোচনায় মেতে ওঠে, আর সেই আলোচনায় চিকুই হল মধ্যমণি। প্রথম খুনটা দেখার সুবাদে ও এখন বিখ্যাত হয়ে পড়েছে। হরিবাবু ঘরে এসে ঢুকতেই ওদের চাপা গুঞ্জন পলকে থেমে গেল। হরিবাবুর বয়স প্রায় ষাটের কাছাকাছি, মাথার চুল ধবধবে সাদা, তবে গোঁফ কাঁচা পাকা, লম্বা রোগা চেহারা, গাল সামান্য ভাঙা, টানা টানা চোখ শান্ত, চোখে সরু মেটাল ফ্রেমের চশমা, ভাঁজ পড়া কপালে ছোট্ট চন্দনের টিপ, গলায় গোলমরিচের দানার মাপের রুদ্রাক্ষের মালা, পাঞ্জাবির গলার কাছে মালার খানিকটা আউঁকি দিচ্ছে। হরিহরবাবু ধার্মিক মানুষ, ধর্মগ্রন্থ চর্চা তার নেশা, বাংলা পড়াতে পড়াতে প্রায়ই সংস্কৃত সাহিত্যের উদাহরণে চলে যান। তবে চিকুদের কোনোদিনই একঘেয়ে লাগে না। স্যারের পড়ানোটা এত সুন্দর যে ভীষণ টানে। হরিহরবাবু মেঝেতে গুটিয়ে বসলেন।
কৌশিক, পাখার রেগুলেটরটা এক পয়েন্ট কমিয়ে দে তো, আমার কেমন শীত শীত করছে।
বার কয়েক কাশলেন হরিহরবাবু, ওর একটু কাশির ধাত আছে। কৌশিক রেগুলেটর ঘুরিয়ে জায়গা মতো বসে পড়তেই হরিহরবাবু পড়াতে শুরু করলেন।
আচ্ছা, এবার কিন্তু তোদের গা ঝাড়া দিয়ে বসতে হবে। সামনে বছরটা ফেরলি মাধ্যমিক, রেজাল্ট যেন সবার ভালো হয়, নইলে আমার একেবারে বদনাম হয়ে যাবে। নে খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নে। আচ্ছা, আজ আমরা পড়ব ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, কেমন? মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এই ভারতচন্দ্র, সেই রাজার অনুরোধে লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য, এজন্যে রায়গুণাকর উপাধি পেয়েছিলেন তিনি। সেই অন্নদামঙ্গলের একটা অংশ হল অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, কি বুঝলি?
চিকুড়া সবাই ঘাড় নাড়ল। এরপর হরিহরবাবু শ্রাবণীকে কবিতাটা জোরে জোরে পড়তে বললেন। কবিতা পড়া শেষ হলে তিনি আলোচনা শুরু করলেন।
আচ্ছা, এই জায়গাটা খেয়াল কর, দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনিকে তাঁর স্বামীর পরিচয় দিচ্ছেন এই জায়গাটা। তো যেহেতু সে সময় স্ত্রীরা স্বামীর নাম মুখে উচ্চারণ করত না, সেহেতু দেবী তাঁর স্বামী মহাদেবের পরিচয় দিতে গিয়ে কৌশল করে বলছেন, অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তাঁর কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। তো দেবী এখানে স্বামীর নিন্দার ছলে তাঁর গুণের কথা বলছেন। তার স্বামী মহাদেব বৃদ্ধ, মানে আসলে জ্ঞান বৃদ্ধ, দেবী বলছেন তিনি সিদ্ধিতে নিপুণ।
পড়ানো চলতে লাগল, তারই মাঝে কাকিমা এসে স্যারকে চা বিস্কুট দিয়ে গেলেন, আর ওদের জন্য একটা প্লেটে আটটা সিঙ্গারা রেখে গেলেন।
এই যে তোমরা পড়ার ফাঁকে ফাঁকে খেয়ে নিও কিন্তু, কেমন?
পড়ানোর সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন হঠাৎ করেই তিতুন আর প্রদীপ্ত মিস্টার ফক্সের খুন হওয়ার কথাটা তুলল। হরিহরবাবু নমস্কারের ভঙ্গিতে মাথায় আঙুল ছোঁয়ালেন, তারপর মন দিয়ে ওদের কাছ থেকে দোল পূর্ণিমার খুনের ঘটনাটা শুনতে লাগলেন।
হ্যাঁ রে, ব্যাপারটা শুনেছি, তোরা ওসবে মাথা খামাস না, বোধ হয় ওই বুনো কুকুরের কাজ।
না স্যার, কুকুর নয়, ওই হিংস্র জানোয়ারটাকে আমি নিজের চোখে দেখেছি।
হরিহরবাবু আগ্রহ নিয়ে চিকুর অভিজ্ঞতার কথা শুনলেন।
আগেই কিছু কিছু কথা আমার কানে এসেছিল বুঝলি, এখন ব্যাপারটা স্পষ্ট হল, তবে জানোয়ারটা ঠিক কি ধরনের সেটাই বোঝা যাচ্ছে না।
অনেকটা মানুষের মতো স্যার।
মানুষের মতো?
হ্যাঁ স্যার, তবে মাপে অনেক বড়, গায়ে নিশ্চয়ই অনেক জোর হবে, হাতের নখগুলো লম্বা লম্বা বাঁকানো।
বাবা, এ তো যেন বিষ্ণুদেবের নৃসিংহ অবতার, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নৃসিংহ অবতার সেজে ভগবান হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। বলা তো যায় না, যে দুজন মানুষ খুন হয়েছে তারা হয়তো ভালো লোক ছিল না, সেই জন্যই ভগবান পশুর রূপ ধরে তাদের বিনাশ করেছেন।
কথা শেষ করতে করতে কপালে আঙুল ছোঁয়ালেন হরিহরবাবু। চিকুর মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে স্যারের ব্যাখ্যা ওর পছন্দ হয়নি। ওরা চাপা গলায় নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, তারপর বেরিয়ে এলো বাইরে। পরের পূর্ণিমায় আর একটা খুন হতেই ত্রাসের ভয়ঙ্কর ছায়া নেমে এল জাঙ্গিকুলে। নানান গুঞ্জন, আলোচনা আর বিশ্লেষণ থেকে পূর্ণিমার সঙ্গে খুনের সম্পর্কটা স্পষ্ট হয়ে গেল। সবাই বলল পূর্ণিমার রাতেই খুনির মাথায় খুনের পাগলামো দেখা যায়। এবারে খুন হলেন এক বিধবা ভদ্রমহিলা। রাত সাড়ে নটার সময় তিনি রিকশা করে ফিরছিলেন। জাঙ্গিকুলের একমাত্র নার্সিংহোম আরোগ্য নিকেতনের কাছাকাছি এসে রিকশাওয়ালা দেখতে পায় পথের উপরে একটা মাঝারি মাপের গুঁড়ি আড়াআড়িভাবে পড়ে আছে। রিকশাওয়ালা বেশ অবাক হয়ে যায়, কারণ কাঁচা রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে কি আর ডাকাতির চেষ্টা করে, রিকশা থামিয়ে ক পয়সাই বা পাওয়া যাবে। সে রিকশা থেকে নেমে গাছের গুঁড়িটা সরাতে এগিয়ে যায়। ঠিক তখনই পাশের একটা পোড়ো জমির অন্ধকার আগাছার জঙ্গল থেকে একটা পাশবিক গর্জন ভেসে আসে। রিকশাওয়ালা আর দেরি করেন, আগের দুটো খুনের কথা তার বেশ মনে ছিল, সুতরাং একমাত্র আরোহীকে রিকশায় ফেলে সে প্রাণপণে ছুট লাগায়। এদিকে গর্জনটা কাছে এগিয়ে আসতে থাকে। আরোহী ভদ্রমহিলার আর কিছু করার ছিল না। পরদিন ভদ্রমহিলার ছিন্ন ভিন্ন দেহটা বিভৎস অবস্থায় পাওয়া গেল, সেই সঙ্গে পাওয়া গেল রিকশাটার ধ্বংসাবশেষ। পঞ্চাশ তলা একটা বাড়ির ছাদ থেকে রিকশাটা আছড়ে পড়লে সেটার যা দশা হতো, কেউ সেফ গায়ের জোরে রিকশাটা সেই হাল করেছে। যেন রাগে আক্রোশে অন্ধ হয়ে কোন ক্ষিপ্ত জানোয়ার রিকশাটাকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেছে। এই খুনটার পর খুনির পরিচয় নিয়ে একটা নতুন সমস্যা দেখা দিল। খুনি কি কোনো পশু নাকি মানুষ? এতদিন অনেকেরই ধারণা ছিল খুনি কোনো শক্তিশালী পশু। কিন্তু কোনো পশু কি বুদ্ধি খাটিয়ে রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে রাখতে পারে? তাহলে খুনি নিশ্চয়ই পশুর আড়ালে কোনো মানুষ। সুতরাং পূর্ণিমার সঙ্গে সম্পর্কটা সকলে মেনে নিলেও খুনির পরিচয় নিয়ে তর্ক বিতর্ক চলতেই লাগল। থানার বড়বাবু বেশ ফাঁপড়ে পড়লেন। মৃতদেহ নিয়ে নিয়মমাফিক দায় দায়িত্ব পালন করার পর আর কিছু করার আছে কিনা সেটাই ভাবছিলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন এই খুনের তদন্তের ফলাফল হবে ঠিক আগের খুন দুটোর মতোই শূন্য। রোহনরা কিন্তু প্রায় খেপে উঠল। এলাকার লোককে সতর্ক করার প্রথম ধাপ হিসাবে ওরা মাইক নিয়ে প্রচার শুরু করল। রিকশায় ব্যাটারি আর মাইক লাগিয়ে রোহনের দলের দু চারজন এলাকায় ঘুরতে লাগল। রোহনদের ঘোষণা শুনতে শুনতে চিকুর মনে হচ্ছিল ভোট এসে গেছে, আর মাইকে ঘোষণা করছে বোধহয় ছোটকুই। সবগুলো সব ইংরেজি এসের মতো করে উচ্চারণ করছে। রোহনদের দলের বেশিরভাগই শ্যামবাজারের শশীবাবু। মাইকে তখন শোনা যাচ্ছিল,
পূর্ণিমার রাতে সন্ধ্যের পর সবাই সাবধানে থাকবেন, একা একা রাস্তায় বেরোবেন না, বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন গত তিনটে পূর্ণিমায় আমাদের এলাকায় তিনটে খুন হয়ে গেছে। তাই আপনাদের সাবধান করে বলছি, আগামী পূর্ণিমার রাতে রাস্তায় কেউ বেরোবেন না, সন্ধ্যের পর সবাই সাবধানে থাকবেন, নইলে কিন্তু বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন যে
শুধু যে মাইকে প্রচার তাই নয়, রোহনরা ঠিক করল পরের পূর্ণিমার রাত্রে ওরা আর্মস নিয়ে এলাকায় টহল দেবে। সে কথা চিকু জানতে পারল ছোটকুর কাছে। ছোটকু তখন যথারীতি বিশুদার চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। চিকুর সঙ্গে কথা বলতে বলতে ছোটকু হঠাৎ বিশুদার দিকে তাকিয়েছিল।
বিশুদা, তুমি রাতে দোকানে আর থেকো না, মানে পূর্ণিমার রাতে কারো পাকা বাড়িতে গিয়ে সেলটা নিও। হ্যাঁ, এ খুনিকে কিন্তু বিশ্বাস নেই।
ওরে, আমার কি আছে রে যে কেউ আমাকে খুন করবে? হ্যাঁ, আমাকে জমেও নেবে না।
কিন্তু পূর্ণিমা যতই এগিয়ে আসতে লাগল ততই বিশুদার সাহস কমতে লাগল। শুধু বিশুদা কেন, জাঙ্গি কুলের প্রায় সকলেই ভাবতে লাগল এবার কার পালা। বুদ্ধ পূর্ণিমার দিন বিকেল বেলায় প্রবল ঝড় উঠল। আকাশের একটা কোণ মেঘে মেঘে কালো হয়ে গেল, বৃষ্টিও পড়ল কিছুক্ষণ। গত কদিন ধরে গুমোট গরম যেভাবে চেপে বসেছিল তাতে জাঙ্গিকুলের সকলেই একটা কালবৈশাখীর জন্য অপেক্ষা করছিল। তার সঙ্গে বৃষ্টির আশাও ছিল। বিকেল পাঁচটার পর ঝোড়ো হাওয়া আচমকা ধুলোর ঝড় তুলে সবাইকে অন্ধ করে দিল। কাপড়ে রুমালে কিংবা হাতে চোখ মুখ ঢেকে পথচারীরা যে যার মতো আশ্রয় খুঁজে নিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। বিশুদা ঝড় ওঠার সঙ্গে সঙ্গেই দোকানের ঝাঁপ ফেলে দিয়েছিল। যে দুজন খদ্দের চায়ের কাপ হাতে বেঞ্চিতে বসেছিল তারা এক ছুটে চলে এলো দোকানের ভেতর। আকাশে মেঘ ডেকে উঠল, তার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মরুভূমিতে তেষ্টায় গলা বুক যখন শুকিয়ে কাঠ, তখন কয়েক ফোঁটা মিষ্টি জল পেলে তৃষ্ণার্ত পথিক ভগবানকে কৃতজ্ঞতা জানায়, তার চোখে জল এসে যায় আনন্দে। এখন রুক্ষ শুকনো মাটি ভগবানের দেওয়া এই আকাশ জলকে প্রাণ ভরে শুষে নিচ্ছিল, আর মাটি থেকে সোঁদা গন্ধ উঠছিল। বাখারির ঝাঁপ ফেলা দোকানের ভেতর থেকে বিশুদা এই গন্ধ পাচ্ছিল। খদ্দেররা বিশুদার সঙ্গে বৃষ্টি চাষবাস এইসব নিয়ে আলোচনা করছিল, কিন্তু একটু পরেই বৃষ্টি থেমে গেল। বরুণদেবের হয়তো হঠাৎ খেয়াল হয়েছে এখন বর্ষাকাল নয়, ভুল করে তিনি বৃষ্টি শুরু করে দিয়েছেন। বৃষ্টি থামতেই খদ্দের দুজন চলে গেল। তারপর রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে গেল। রোহনদের ঘোষণা, পূর্ণিমার রাতে অজানা খুনির শিকার হওয়ার ভয়, আর শেষ পর্যন্ত এই ঝড় বৃষ্টি, সব মিলিয়ে জাঙ্গিকুল যেন কারফিউর আওতায় চলে গেল। সিগারেট কিনতে এসে পাড়ারই এক বৃদ্ধ ভদ্রলোক বলে গেলেন, রাজবাড়ির উল্টো দিকে একটা বড় তেঁতুল গাছ ঝড়ে উল্টে পড়েছে, তাতে বিদ্যুতের তার ছিঁড়ে স্টেশনের দিকটা লোডশেডিং হয়ে গেছে, সুতরাং সাতটা বাজতে না বাজতেই বিশুদা পাতা উনুনে কড়াই বসিয়ে রাতের রান্না শুরু করে দিল। রসুন পেঁয়াজ দিয়ে আলু বেগুনের তরকারিটা হয়ে গেলে তারপর পাঁচখানা আটার রুটি আর তার সঙ্গে এক টুকরো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সব মিলিয়ে দারুণ ভোজ। বিশুদার ভীষণ একঘেয়ে লাগছিল আর বারবার হাই উঠছিল। অন্যদিন খদ্দের থাকে রাত নটা দশটা পর্যন্ত, কিভাবে যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না, আর আজ থেকে থেকেই চোখ টানছে। রান্নার কাজ মিটে যেতেই বিশুদা পাতা উনুনে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিয়েছে। কাল ভোরে উঠে উনুন পরিষ্কার করতে হবে। ছাই ঘেঁটে না পোড়া কয়লাগুলো বের করে নিয়ে আবার নতুন করে উনুন সাজতে হবে। তারপর আবার একটা নতুন দিনের শুরু। রাত সাড়ে আটটার সময় বিশুদা খেয়ে দিয়ে শুয়ে পড়ল। সুইচ টিপে বাল্বটা নিভিয়ে দিতেই সব অন্ধকার হয়ে গেল। একটু পরে অন্ধকারটা চোখে সয়ে আসতেই মাখারির ফাঁক ফকর দিয়ে জ্যোৎস্নার আলো দেখা গেল। সেই আলোর দিকে তাকিয়ে নানান কথা ভাবতে লাগল বিশুদা। গতবারে যখন দেশের বাড়িতে যায় তখন ছোট ছেলেটার সর্দি জ্বর দেখে এসেছিল। পরে চিঠিতে জেনেছে ছেলে ভালো আছে, আর বড় মেয়েটার বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোঁজ চলছে। সাড়ে চার বিঘে ধান জমি নিয়ে শরিকি মোকদ্দমা চলছিল, সেটার কোনো হেস্তনেস্ত হয়নি। আরও কবছর এভাবে ঝুলে থাকবে কে জানে। ভাবতে ভাবতে বিশুদা আনমনা হয়ে গিয়েছিল। দেশের বাড়ির মাঠে ঘাটে মনে মনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই একটা চাপা গুড়গুড় শব্দ বিশুদার স্বপ্ন ভেঙে দিল। মেঘ ডাকল নাকি? শব্দটা শোনা গেল আবার। না, মেঘ তো নয়। তবে কি? ঠিক তখনই এর জবাবেই যেন একটা হিংস্র গর্জন শোনা গেল। তেলছিটে বিছানায় চমকে উঠে বসল বিশুদা। তার বুকের ভেতরে ঢেঁকিতে পাড় দিয়ে ধান ভাঙছিল যেন কেউ। সারা শরীর কুলকুল করে ঘামতে লাগল তার। বেড়ার গা ঘেঁষে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার আড়ালে জ্যোৎস্না কোথায় যেন হারিয়ে গেছে। বিশুদা পলকে বুঝতে পারল পূর্ণিমার মৃত্যু তার দোকানের ঝাঁপ ঘেঁষে দাঁড়িয়ে আছে, কারণ গর্জন শোনা ছাড়াও নাকে একটা পাশবিক গন্ধ আসছিল, ঠিক চিড়িয়াখানায় যেরকম গন্ধ পাওয়া যায়। দোকান থেকে বেরোবার পথ সামনের দিকে, পেছন দিকে বাঁশ দরমা টিন দিয়ে শক্তপোক্ত দেওয়াল। বছর সাতেক আগে একবার পেছনের দরমা ভেঙে বিশুদার দোকানে চুরি হয়েছিল, তারপর বিশুদাই ওটাকে মজবুত করেছে। এখন দরমা টিন ভেঙে চুরে সেদিক দিয়ে পালাবার উপায় নেই। পালাতে পারলে হয়তো বিশুদা বেঁচে যেত, কারণ পেছনে ঢালু নালা, তারপরে বড় বড় দু চারটে গাছ, গাছ পেরিয়ে মজুমদারদের বাগানবাড়ির পাঁচিল। কোনো রকমে সেই পাঁচিল ডিঙাতে পারলে আর ভয় নেই। বিশুদা বিছানায় বসে ঘামছিল, তার হাত পা অবাধ্যভাবে কাঁপছিল। তবু তাহারই মধ্যে পশুটাকে দেখার একটা দুরন্ত কৌতূহল মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছিল। বেড়ার গায়ে আঁচড় কাটার শব্দ হচ্ছিল। ছায়াটা অস্থিরভাবে এপাশ ওপাশ চলে বেড়াচ্ছে আর হিংস্রভাবে গজরাচ্ছে। বিশুদা কাঁপতে কাঁপতে সামনের বেড়ার কাছে এগিয়ে এল, বেড়ার ফোঁকরে চোখ রাখল। পাশবিক গন্ধটা আরো জোরালোভাবে নাকে এল। অস্পষ্টভাবে একটা লোমশ শরীরকে দেখতে পেল বিশুদা, বা ঠিক দেখল না, বলা ভালো, যেন অনুভব করল। হাঁটুর কাছটা সামান্য ভাঁজ করা অবস্থায় দুটো রোমশ পা হেঁটে বেড়াচ্ছে। শিম্পাঞ্জি দুপায়ে হেঁটে বেড়ালে যেমন দেখায়, তবে কি এসব কোনো হিংস্র শিম্পাঞ্জির কাজ? এ কথা ভাবতে না ভাবতেই একটা জোরালো থাবা এসে পড়ল বেড়ার গায়ে। বেড়ার দেওয়াল ফুঁড়ে একটা লোমশ হাত ভেতরে ঢুকে এল। সেই হাতের লোমশ আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ। চিৎকারটা বিশুদাকেই অবাক করে দিল। তার ভেতরে যে এত তীব্র, এত শক্তিশালী, এত ভয়ঙ্কর চিৎকারের ক্ষমতা লুকিয়ে আছে তা সে নিজেই কোনোদিন জানত না। চিৎকার করেই বিশুদা দোকানের পেছন দিকের একটা কোণে চলে গেল। সেখানে দুটো টিনের মাঝে সামান্য একটু ফাঁক আছে, একটা ছোট বাঁশের টুকরো নিয়ে বিশুদা সেই দুর্বল জায়গায় পাগলের মতো গুঁতো মারতে লাগল। কদিন আগেই বিশুদা ছোটকুকে বলেছিল তাকে নাকি জমেও নেবে না, অথচ এখন দোরগোড়ায় জম এসে গেছে। হিংস্রভাবে দাপাদাপি করছে, গড়গড় করছে। বাঁশের গুঁতোয় বেড়ার দেওয়ালে গর্ত হতে সময় লাগল না। সেই গর্তে বিশুদা শরীরটাকে জোর করে গলিয়ে দিতে চাইল। বেড়ার খোঁচায় গেঞ্জি ছিঁড়ে গেল, গায়ে ধারালো আঁচড় পড়ে রক্ত বেরোতে লাগল, লুঙ্গি ফিঁসে গেল কয়েক জায়গায়, কিন্তু বিশুদার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ওই বড় বড় মাকানো নখে ফালা ফালা হওয়ার থেকে বাঁখারির আঁচড় অনেক ভালো। বিশুদা যখন ফোঁকর দিয়ে শরীরটাকে প্রায় অর্ধেকটা গলিয়ে দিয়েছে, ঠিক তখনই শুনতে পেল দোকানের সামনের ঝাঁপ ভেঙে পড়ার শব্দ। তারপরেই গর্জনটা লাফিয়ে চলে এলো বিশুদার বিছানার কাছে। হাঁক পাঁক করে শরীরটাকে কোনো রকমে দোকানের বাইরে নিয়ে এলো বিশুদা। তারপরেই ঢালু জমিতে গড়িয়ে পড়ে গেল চওড়া নালার দিকে। চাঁদের আলোয় নালার জল চিকচিক করছিল। বিশুদা টাল সামলাতে না পেরে তার মধ্যে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড পর বিশুদার মনে হল সে চিত হয়ে একটা নরম বিছানায় শুয়ে আছে, আকাশের গোল চাঁদের দিকে তাকিয়ে আছে। ফাঁসফাঁস করা গরমে নালার ঠান্ডা জল যেন বাতানুকূল রাজসজ্জা। তারপরেই দেখল তার দোকানের পেছনের দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর একটা প্রকাণ্ড কালো শরীর দোকানের গহ্বর থেকে বেরিয়ে আসছে বাইরে। বিশুদা ভয়ার্ত খরগোশের মতো লাফিয়ে উঠে পড়ল নালা থেকে। নালার দুর্গন্ধ সারা গায়ে মাখামাখি হলেও বিশুদার নাক তেমনভাবে কাজ করছিল না। শুধু একটা জান্তব প্রবৃত্তি বিশুদাকে ভেতর থেকে চিঁচিয়ে পালানোর নির্দেশ দিচ্ছিল। নালার ওপারে উঠে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে একটা গাছের গুঁড়িতে বিশুদা ধাক্কা ফেল। কোন রকমের টাল সামলে ছুটল মজুমদারদের বাগান বাড়ির পাঁচিলের দিকে। এক লাফে পাঁচিলে উঠে ওপারে ঝাঁপ দিয়ে পড়ল বিশুদা। সেই সঙ্গে শুরু করল কান ফাটানো আর্তনাদ।
বাজাও বাজাও বাজাও!
জ্যোৎস্নার আলোয় প্রাণীটা থমকে দাঁড়াল, মাথা তুলে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাল, তারপর চাপা গর্জন করে বড় বড় পা ফেলে নেমে এল নালার দিকে। অনায়াসে লাফিয়ে নালা পেরোল প্রাণীটা, তারপর ক্ষিপ্রভাবে ছুটে গেল বাগান বাড়ির পাঁচিলের দিকে। মা হাতে পাঁচিলটা আঁকড়ে ধরে পোল ভল্টের ভঙ্গিতে এক লাফে শরীরটাকে নিয়ে গিয়ে ফেলল বাগানের ভেতরের স্যাঁতস্যাঁতে জমিতে। আর ঠিক তখনই দুটো টর্চের জোরালো আলো এসে প্রাণীটার মুখে পড়ল। বিশুদার চিৎকারে ছুটে এসেছে মজুমদারের দুই দারোয়ান। দূর থেকে ওরা খুনিকে লক্ষ্য করে টর্চের আলো ফেলেছে। হঠাৎ কি যে হল, প্রাণীটা একটা গর্জন করে পাঁচিল টপকে বেরিয়ে গেল বাইরে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দারোয়ান দুজন সাহস জোগাড় করে অতি সন্তর্পণে এগিয়ে এলো পাঁচিলের কাছে। আঙুলের ওপর দাঁড়িয়ে শরীরটা উঁচু করে ওরা পাঁচিলের বাইরেটায় চোখ বুলিয়ে দেখল। জ্যোৎস্নার সাদা আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা গেল একটা বিশাল ছায়া সামান্য কুঁজো হয়ে ত্রস্ত পায়ে হেঁটে চলেছে। একটু পরেই ওটা কয়েকটা গাছের আড়ালে চলে গেল। ওরা দুজন ফিরে এসে দেখল বাগানবাড়ির চাতালে বিশুদা অজ্ঞান হয়ে পড়ে আছে। পরদিনই বিশুদার কাহিনী জাঙ্গিকুলে ছড়িয়ে গেল। প্রত্যক্ষদর্শীর বিবরণ শোনার জন্য বহু লোক আসতে লাগল বিশুদার দোকানে। দোকানের বিক্রি এক লাফে বেড়ে গেল। রোহনরা সন্ধ্যাবেলা চা খেতে বসে সব শুনল বিশুদার কাছে।
বিশুদা, পরে পূর্ণিমায় আমার বাড়ি থেকো, এর যেন কোনো নড়চড় না হয়।
সে আর বলতে, ওই গরিলার হাতে আমার মরার কোনো স্বাদ নেই বাবা। কাল ওই ডাকা বোকা দারোয়ান দুজন না থাকলে ওটা আমাকে নির্ঘাত খতম করে যেত। ও যা সাইজ আর যা গন্ধ, বাপরে বাপ।
আর শোনো, দোকানটা রিপেয়ার করে নিও, যা লাগে আমি দিয়ে দেব।
তুমি আমার জন্য কত করবে? আর
বিশুদা অভাব অনটনে পড়লে রোহনের থেকে টাকা ধার নেয়, কিন্তু রোহন কখনো সেই ধার শোধ নেয় না। বিশুদা কৃতজ্ঞতায় ওকে বিনা পয়সায় চা বিস্কিট খাওয়াতে চায়, কিন্তু কিছুতেই রোহন সেটুকুও নেবে না।
বস কি বলো, অটো করে তাহলে পাবলিসিটিটা চালিয়ে যাই?
না না, ওটা থামাবি না, যেভাবে হোক মার্ডারটা কিন্তু টেকাতে হবে।
সুতরাং রোহনদের প্রচার আরো জোরদারভাবে শুরু হল, এবং পরের পূর্ণিমায় সন্ধে হতে না হতেই রাস্তাঘাটে লোকজন একেবারে কমে গেল। সময়টা গ্রীষ্মকাল হলেও 7:30 বাজতে না বাজতেই দোকানপাটের ঝাঁপ পড়ে গেল ঝপাঝপ। ফলে 8টার সময় মনে হল যেন রাত 12টা বেজে গেছে। শুধু শিবতলায় হরপার্বতীর মন্দিরটাই ছিল ব্যতিক্রম। আজ স্নানযাত্রা পূর্ণিমা, আকাশের চাঁদ অন্যান্য পূর্ণিমার মতোই শান্ত, ধ্যানে মগ্ন, তবু মনে হয় সে যেন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। হরপার্বতীর মন্দিরে ঘণ্টা বাজছিল, চারপাশে বহু দূর পর্যন্ত আর কোনো শব্দ না থাকায় সেই ঘণ্টার শব্দের রেশ অনেকক্ষণ পর্যন্ত কানে লেগে রইল। মন্দিরের ভেতরে পুরুতমশাই পুজো করছিলেন, অথচ পুজো দেখার জন্য আজ আর কেউ বসেনি। ভয় এমনই জিনিস, দেবতার চেয়েও ভয়কে বেশি সমীহ করে মানুষ। আজ তাহলে কেই বা প্রসাদ নেবে, আর কেই বা নেবে শান্তির জল? পুরুতমশাই ঠিক খেয়াল করেননি দেবতার আরতিতে ব্যস্ত ছিলেন। একজন লোক মন্দিরের দরজায় মসৃণ শ্বেত পাথরের ওপর বসেছিল, দু চোখে তার মুগ্ধ দৃষ্টি, ভক্তির আবেগে চোখের কোল বেয়ে নেমেছে জলের ধারা। দেবতার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল সে। পুজো শেষ হতে পুরুতমশাই পেছন ফিরতেই তাকে দেখতে পেলেন, অবাক হয়ে গেলেন তিনি। পঞ্চপ্রদীপ নিয়ে এই সাহসী ভক্তের কাছে এলেন পুরুতমশাই। লোকটা উঠে দাঁড়িয়ে প্রদীপ শিখার তাপ নিয়ে মাথায় বোলাল।
একি আজ কেউ আসেনি অথচ আপনি এসেছেন, আপনার কি ভয় ডর নেই?
আমার কাছে ভয়ের চেয়ে ভগবানের টান বেশি। মুক্তির আশায় আশায় আমি খ্যাপা কুকুরের মতো এক মন্দির থেকে আর এক মন্দিরে ঘুরে বেড়াই।
মুক্তি কি অত সহজে পাওয়া যায়? আমরা সবাই তো মুক্তির আশাতেই বসে আছি।
পুরুতমশাইকে পাশ কাটিয়ে লোকটা দেবতার মূর্তির দিকে দুপা এগিয়ে এল, মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, তারপর গড় হয়ে প্রণাম করল।
আমায় মুক্তি দাও ভগবান, এই অভিশপ্ত জীবন থেকে আমায় তুমি মুক্তি দাও।
পুরুতমশাই খানিকটা করুণার চোখে এই কষ্ট পাওয়া ভক্তকে দেখছিলেন, ভাবছিলেন এর জীবন অভিশপ্ত কেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। লোকটা তখনও গড় হয়ে প্রণামের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে ঠাকুরকে ডাকছিল। সেই অবস্থাতেই তার শরীরটা ফুলতে শুরু করল, জামা ছেঁড়ার শব্দ পাওয়া গেল, আর লোকটার মুখ থেকে বেরিয়ে আসতে লাগল পশুর গোঙানি। কয়েক সেকেন্ড পর সেই মানুষটা কিংবা অমানুষটা সোজা হয়ে দাঁড়াল, ঘুরে দাঁড়াল পুরুত মশাইয়ের দিকে। পঞ্চপ্রদীপ হাতে নিয়ে হতবম্ব পুরুত মশাই বদলে যাওয়া সেই ভক্তকে দেখছিলেন। কি ভয়ঙ্কর বিভৎস চেহারা, ঘন কালো লোমে ঢাকা কোনো আদিম মানুষ যেন, হিংস্র চোয়াল পশুর মতো লম্বাটে, দুপাটি ধারালো দাঁত আলো পড়ে চকচক করছে, দাঁত থেকে সুতোর মতো সরু হয়ে লালা ঝরে পড়ছে। অমানুষটা সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, হাঁটু দুটো কিছুটা ভাঁজ হয়ে থাকায় পা দুটো টান টান সোজা হতে পারছে না, দুটো লোমশ হাত দুপাশে ঝুলছে, হাতের আঙুল বাঁকানো, নখও একই রকম। একটা চাপা গর্জন করে প্রাণীটা তার ছেঁড়া আলু থালু পোশাকে একটা টান মারল, তারপর পায়ের এক ঝটকায় সেটা দূরে ছিটকে ফেলে দিল এবং পুরুত মশায়ের দিকে স্থির চোখে তাকিয়ে রইল। দুটো হলদে সবুজ চোখ নিশাচর পশুর মতো জলজল করছে, অথচ সেই চোখে মানুষের মতো দৃষ্টি। পুরুত মশাই বেশ বুঝতে পারছিলেন মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অমানুষটাকে অবাক করে দিয়ে তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়লেন দুঃসাহসী পুরুত মশাই। জ্বলন্ত পঞ্চপ্রদীপটা চেপে ধরলেন তার মুখে। বিভৎস রক্ত হিম করা একটা গর্জন শোনা গেল, নাকে এলো লোম এবং চামড়া পুড়ে যাওয়ার গন্ধ। পুরুত মশাই তখনও পাগলের মতো ধস্তাধস্তি করছিলেন।
কি পাপি, তুই পাপি, ভগবান তোকে বিনাশ করবেন, ভগবান তোকে বিনাশ করবেন।
অমানুষটা বোধহয় কথা বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে শুধু পাশবিক গর্জন বেরিয়ে এল। এক ঝটকায় সে পুরুত মশাইয়ের দেহটা সজোরে ছিটকে দিল শ্বেত পাথরের দেওয়ালে। পিতলের পঞ্চপ্রদীপ দেওয়ালে ঠোক্কর খেয়ে আছড়ে পড়ল মাটিতে। পুরুত মশাইয়ের ভারী দেহটা ঠিকরে পড়ল মেঝেতে। যন্ত্রণায় গজরাতে গজরাতে পুরুত মশাইয়ের কাছে এগিয়ে এলো প্রাণীটা। সামান্য ঝুঁকে পড়ে নিথর দেহটা অবলীলায় তুলে নিল, তারপর পশুর মতো ক্ষিপ্রতায় এক লাফে শ্বেত পাথরের বারান্দা পেরিয়ে মন্দিরের শান বাঁধানো চত্বরে নেমে এল। প্রাণীটা এবার রাতের আকাশের দিকে মুখ তুলল, তাকাল পূর্ণিমার চাঁদের দিকে, তারপর এক আতুল দীর্ঘ গর্জনে আকাশ বাতাস জাঙ্গিপুলের অনেকেই শুনতে পেল সেই গর্জন, রোহনরাও শুনতে পেল। ওরা তখন রাজবাড়ির কাছাকাছি ছিল, গর্জনটা শুনতে পেয়েই ওরা শব্দের নিশানা ধরে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতেই রোহন কোমর থেকে রিভলভার বের করল। জলাপুকুর, দেশপ্রিয় সুইটস, বিশুধার চায়ের দোকান পেরিয়ে ওরা মিনিট খানেকের মধ্যেই পৌঁছে গেল শিবতলার হরপার্বতীর মন্দিরের কাছাকাছি। চারিদিক শুনশান, চুপচাপ, শুধু আশপাশের দু একটা বাড়ির বারান্দায় কৌতূহলী কয়েকটা মুখ দেখা গেল, সবকটা মুখই ভয়ে ফ্যাকাশে। মন্দিরের দিকে চোখ পড়ল রোহনের। শান বাঁধানো চত্বরে ঢোকার গ্রিলের দরজাটা হুড়কো দিয়ে আটকানো, তবে মূল মন্দিরটা খানিকটা উঁচুতে হওয়ায় রাস্তা দিয়েই ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। দরজা হাট করে খোলা, ঝকঝকে আলোয় দেবতার মূর্তি প্রাণবন্ত উজ্জ্বল, অথচ পুরুত মশাইকে দেখা যাচ্ছে না। গোটা মন্দিরটা কেমন যেন নিঝুম। কোথা থেকে এলো গর্জনটা? কিছুক্ষণ এলোমেলো খোঁজাখুঁজির পর রোহনের কেমন যেন সন্দেহ হল, পুরুত মশাইকে দেখা যাচ্ছে না কেন? অথচ ঘণ্টাখানেক আগে এই পথ দিয়ে টহল দেওয়ার সময় রোহনরা তাকে দেখেছে, তাকে জিজ্ঞেস করলে হয়তো গর্জনটার কোনো হদিশ পাওয়া যেতে পারে। রোহন রিভলভার উঁচিয়ে ধরল। ওর সঙ্গে যে আরো চারজন সাগরেদ আছে তারাও নিরস্ত্র নয়, কারোর হাতে রড, কারোর হাতে ভোজালি, ওরা সবাই তৈরি। খুনিকে হাতের কাছে পেলে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। ওরা মন্দিরের গ্রিলের দরজার কাছে এগিয়ে গেল। গ্রিলের গেট খুলে রোহনরা মন্দিরের শান বাঁধানো চত্বরে ঢুকে পড়ল এবং পুরুত মশাইকে ওরা খুঁজে পেল। মন্দিরের চত্বরে বেশ কয়েকটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিমুল গাছ রয়েছে। তাদের গোড়াগুলো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বেদির মতো করা। বেশিরভাগ সময় ভক্তরা এখানে এসে বসে থাকে, নাম কীর্তন শোনে। সেই রকমই একটা বেদির ওপরে পুরুত মশায়ের ছিন্ন ভিন্ন দেহটা শোয়ানো, মাথাটা বেদি ছাড়িয়ে নিচের দিকে ঝুলে পড়েছে, হাঁ করা মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, গোটা বেদিটা রক্তে মাখামাখি, রক্তের দাগ গড়িয়ে এসেছে নিচে। শান বাঁধানো চত্বরে রক্তের ধারা তৈরি হয়ে গেছে, রক্তের ছাপ চত্বরের নানান জায়গায়, মন্দিরের সিঁড়িতে, এমনকি মন্দিরের ভেতরেও। রোহনের শিঁড় দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরকম দুঃসাহসী খুনি দেবতার সামনে খুন করতেও সে ভয় পায় না? খুনি আশেপাশে কোথাও লুকিয়ে নেই তো? রোহনরা মন্দিরের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজল। রোহনের ভীষণ রাগ হচ্ছিল, এত চেষ্টা করেও খুনটাকে ওরা ঠেকাতে পারল না। মন্দিরের ভেতরে অবহেলায় পড়ে থাকা পঞ্চপ্রদীপটা রোহনের চোখে পড়েছিল। সেটা হাতে নিয়ে ভালো করে দেখল সে। প্রদীপের তেলের গায়ে কয়েক গোছা লোম লেপটে রয়েছে, বেশ কয়েকটা লোম আধ পোড়া। তাহলে কি পঞ্চপ্রদীপের আগুনে খুনির গায়ের লোম পুড়ে গেছে? পুরুত মশায়ের সঙ্গে কি খুনির ধস্তাধস্তি হয়েছে? ঠিক তখনই ছোটকু মেঝেতে ঝুঁকে পড়ে কি যেন তুলে নিল।
এগুলো কি দেখো তো রোহনদা?
রোহন কাছে এসে ভালো করে দেখল। মটর দানার মতো তিনটে গোল গোল বিচি, সেগুলোই ফুটো করা, বোধহয় মালা গাঁথা ছিল, খুলে পড়ে গেছে। রোহন সেগুলো নিয়ে পকেটে রাখল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মন্দিরের ভেতরেও অল্প বিস্তর রক্তের ছাপ ছিল, কিন্তু কোনো ছাপই হাতের বা পায়ের বলে স্পষ্ট চেনা যায় না। অনেক খোঁজাখুঁজি করেও রোহনরা খুনির কোনো চিহ্ন পেল না, কেউ কোথাও নেই। মন্দিরের পেছন দিকে একটা পোড়ো জমি আছে, গাছপালা আর কাঁটা ঝোপে ভরা। খুনি হয়তো সেদিক দিয়ে সরে পড়েছে। হতাশ হয়ে রোহনরা বেরিয়ে এলো রাস্তায়। দেখল কয়েকজন কৌতূহলী মানুষ সাহস করে বাইরে বেরিয়ে এসেছে। তাদের সংক্ষেপে ঘটনাটা জানিয়ে সাইকেল নিয়ে রোহন আর ছোটকু রওনা হলো থানার দিকে।
বস, আজ হেব্বি পেস্টিজে লাগলো মাইরি। আমাদের এরিয়ায় একেবারে নাকের ডগায় মার্ডার করে মার্ডারার হাওয়া হয়ে গেল।
রোহন ধীরে ধীরে মাথা নাড়ল। ওর ভেতরেও অপমানটা টকবক করে ফুটছিল।
শুনছিলেন পিশাচের রাত উপন্যাসের প্রথম পর্ব, কাহিনী শ্রী অনীশ দেব। গল্প পাঠে এবং চিকুর বাবার ভূমিকায় ছিল রণদীপ। চিকুর চরিত্রে ছিল সৌভিক, প্রিয়াঙ্কার চরিত্রে ছিল শাশ্বতী, হরিহর বাবুর চরিত্রে ছিল কৌশিক, কাকিমার চরিত্রে ছিল দিতিপ্রিয়া, ছোটকুর চরিত্রে ছিল অর্ণব, মিস্টার ফক্সের চরিত্রে ছিল পার্থ, বিশুদার চরিত্রে ছিল রক্তিম, পুরুত মশাইয়ের চরিত্রে ছিল শান্তম, রোহনের চরিত্রে এবং নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে বিপুল, পোস্টার ডিজাইনিং করেছে দীপঙ্কর, এবং আমাদের এই প্রকল্পে কন্টেন্ট পার্টনার হিসেবে পত্র ভারতীকে পেয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাহলে কেমন লাগলো উপন্যাসের প্রথম পর্ব জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে দ্বিতীয় তথা অন্তিম পর্বে। আর যদি অপেক্ষা না করতে চাও তাহলে জানোই কি করতে হবে, আমাদের স্পটিফাই চ্যানেলে অখণ্ড উপন্যাসটা রয়েছে, শুনে নিতে পারো।